8, 9, 2.
ABC Radio.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
ডরের 94তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। আজকে ডরের 94তম পর্বে আমাদের সঙ্গে রয়েছে চারজন অতিথি, নাবিলা, মিম, নাফি এবং আরিফ। ডরের 94তম পর্বটি ধারণ করা হয়েছে রাজধানীর অভিজাত এলাকার একটি বাড়ির ছাদে। সাউন্ডে রয়েছে লোমান এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত এই মুহূর্তে এবিসি রেডিও এফএম 89.2 তে। আমরা শুরু করতে চাই ডরের 94তম পর্ব, এবং শুরুতেই আপনাকে মনে করিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, এই অর্থে যে এটি হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান। প্রতি সপ্তাহে আমরা সেই বিশেষ জায়গাটিতে গিয়ে এই অনুষ্ঠানটি ধারণ করি, এবং একই সাথে এই অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে বলা হয়। আপনি যদি সেইভাবে আমাদের এই অনুষ্ঠানটি শোনেন তাহলে ভয়ের মজা উপভোগ করতে পারবেন। শুরু করছি ডরের 94তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরুতেই হন্ড্রেড প্লেসে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট।
শান্ত, অদ্ভুত না জায়গাটা?
আসলে অদ্ভুত,
মানে এই জায়গার মধ্যে কিন্তু গ্রামের ফিল পাওয়া যাচ্ছে।
সেটাই, এবং এই অভিজাত এলাকাগুলো রাতের বেলা কিন্তু এরকমই হয়ে যায়, একদম নির্জন।
আমার সবচেয়ে একটা বিষয় খুব মানে ইয়ে লাগছে, আমি যদি জানি না আমাদের রেকর্ডারটাতে ঝিঝি পোকার ডাকগুলা ক্যাচ হচ্ছে কিনা, কিন্তু আমি কিন্তু স্পষ্ট ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি,
আমার কানেও আসছে,
রাইট? এবং অদ্ভুত ব্যাপার কি, আমি মাঝে মাঝে যখন অনেক রাতের বেলা বসুন্ধরা সিটির সামনে দিয়ে আমি কয়েকবার হেঁটে যাওয়ার সময় দেখেছি, ওখানের যে ছোট ছোট গাছগুলো আছে ওখান থেকেও ঝিঝি পোকার ডাক শোনা যায়।
আসলে যে ঢাকা শহরের মতো জায়গাতে ঝিঝি পোকার ডাক।
তো আমরা হাঁটছি, আর কতটুকু হাঁটতে হবে শান্ত?
আর বেশিক্ষণ হাঁটতে হবে না, চলে আসছি প্রায়।
তবে যেরকম রাস্তায় হাঁটছি এরকম রাস্তায় রাতের বেলা এভাবে হাঁটতে আমার ধারণা অনেকেরই ভালো লাগতে পারে। রাস্তাটা খুবই সুন্দর, এবং সেই সঙ্গে মানে অদ্ভুত যে নীরবতা, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে হাঁটার মজাটা অন্যরকম। যদিও আমাদের উদ্দেশ্য হাঁটা না, আমাদের উদ্দেশ্য ঠিক আমাদের এখান থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটার ছাদে পৌঁছে যাওয়া। এবং আমরা হাঁটতে হাঁটতে এতটুকু বলে দিই যে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় আছি, লোকেশনটা যদি আমরা বলি যে নেভি হেডকোয়ার্টার থেকে খিলক্ষেতের মধ্যকার কোন একটা অভিজাত বিল্ডিং এ আজকে ডর ধারণ করা হবে, এবং সেই ছাদের মধ্যে যথেষ্ট রকমের ঘটনা ঘটে গেছে।
তো সুমন, চলো ঢুকে পড়ি বাসায়।
ওকে, পৌঁছেই তো গেলাম, এবার গন্তব্য হচ্ছে একদম ছাদে।
একটা ব্যাপার দেখো সুমন, এই বাড়িটা দেখে কেউ বলবে যে এই ধরনের
ইম্পসিবল,
এই ধরনের ঘটনা কেউ ঘটতে পারে, যে ঘটনাগুলো আমরা ডট টিমের কাছে।
যাই হোক, যারা শুনে শুনেও বিশ্বাস করছে না এই বাড়িতে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাদের জন্য আজকে পুরো ডটটাই রয়েছে। অপেক্ষা করুন, সবকিছু রিভিল হবে।
আজকে স্পট ঢাকার ভেতরে হওয়াতেই ডট টিম খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যায়।
পুরো এলাকাটা যেরকম সুন্দর, বিল্ডিংটা যেরকম সুন্দর, ঠিক ততটাই সুন্দর। খুব সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে ছাদটা,
এবং ছাদের ওই পাশে বাগানটা দেখেছো সুমন?
বাগান মানে আমি কি বলবো, আমি ছবি তুলে নিয়ে যাব যদি আমি ফেসবুকে দিব না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ছাদটা, ছাদের বাগানটা। আর বাকি সবাই আশা করি মোটামুটি ভালোই আছেন এবং সবাই বেশ ভালোভাবেই মনে হয় পৌঁছে গেছেন। আমাদের জার্নিটাও বুঝতে পেরেছেন আজকে যে খুব বেশি বড় ধরনের জার্নি না, সো আমাদের টায়ার্ডনেসটা ওইভাবে কাজ করছে না, সো আমরা ফুল এনার্জি নিয়ে আজকে মূল জার্নি আমরা শুরু করবো এখন।
এবং আমাদের আজকে যারা ঘটনাগুলো শেয়ার করবে তাদের বাসাও বেশি একটা দূরে না, উত্তরা থেকে একদিকে আসছে, তাদেরও খুব একটা কষ্ট করতে হয়নি। তাহলে সুমন চলো আজকে মূল ঘটনায় চলে যাওয়া যাক।
ওকে চলো।
আজকে যারা আছেন আমাদেরকে ঘটনা বলতে চাচ্ছেন তাদের মধ্যে থেকে, ওনার মাধ্যমে প্রথম শুরু করি।
ওকে
হ্যাঁ, আপনার পরিচয়টা বলুন।
আমি নাবিলা।
নাবিলা কি করছেন?
আমি নর্থ সাউথে আছি, ইংলিশে অনার্স করছি।
আচ্ছা, সরাসরি আপনার ঘটনায় চলে যাচ্ছি, কি হয়েছিল আপনার সাথে?
2012 এর স্টোরি এটা। আমি তখন ফার্স্ট ড্রাইভিং শিখি, তো দেখা যাচ্ছে যে ড্রাইভিং শেখার পরে আমার ভিতর একটা এক্সাইটমেন্ট কাজ করতো সবসময় যে একা একা ড্রাইভ করব বা ড্রাইভারকে সাথে রাখবো না, যদিও প্যারেন্টস সবসময় বলতো যে ড্রাইভারকে রাখতে বা ড্রাইভার সাথে থাকুক সো দ্যাট আমি একটু সেফলি ড্রাইভ করতে পারি, বাট এরকম কখনো আমার সাথে হতো না। আমি দেখা যেত ড্রাইভারকে রাস্তার মাঝখানে নামিয়ে দিতাম, আমি বলতাম যাতে চলে যান, আমি একা একা ড্রাইভ করি। তো হ্যাং আউট ফ্রেন্ডসদের সাথে সবকিছু মিলিয়ে এরকম বেশ কয়েকবার দেখা গেছে আমি হাইওয়েতেও চলে গেছি। তো 2012 এর লাস্টের দিকে আমার সাথে যেটা বেসিক্যালি হয়, গাজীপুরে আমার খালামণি থাকে, তো একদিন আমি আমার বেস্ট ফ্রেন্ড নিশাতকে ফোন দিই, নিশাতকে ফোন দিয়ে বলি যে গাজীপুরে যাব, তো ওকে রেডি হতে বললাম এন্ড সো দ্যাট আমি ওকে নিয়ে যেতে পারি। নিশাত আমার বাসায় আসলো, দেন আমরা দুজন মিলে স্টার্ট করলাম গাজীপুরের জন্য। গাজীপুরে যাচ্ছিলাম, যখন আমরা স্টার্ট করি তখন অলমোস্ট অ্যারাউন্ড 6 PM, 6টার পরে আমরা স্টার্ট করি। তো আম্মু চাচ্ছিল না যে আমি যাই, বাট যখন নিশাত আমার সাথে ছিল তো আম্মু বললো যে ওকে ফাইন। তো যখন আমরা গেলাম তো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানও দিল, তো রাস্তাটা খুব একটা বেশি মানে কমফোর্টেবল ছিল না আমার জন্য। গাজীপুরে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই গেস আই ওয়াজ ড্রাইভিং ওই টাইমগুলোতে। তো রাস্তার মাঝখানে যখন ড্রাইভ করতে করতে যখন সন্ধ্যা হয়ে আসে তখন কিন্তু রাস্তাটা পুরোটা অন্ধকার থাকে, ওখানে তেমন কোনো লাইট ছিল না, কিছু ছিল না। আমি যখন ড্রাইভ করছিলাম আই ডোন্ট নো ওয়াই আমার নিজের কাছে খুব ভয় লাগতেছিল, এবং আমার পাশে যখন নিশাদ ও বলতেছে যে দোস্ত ভয় কিছু নেই, এর আগে তুই অনেক ড্রাইভ করছিস, অনেক হাইওয়েতে গেছিস, তো ইটস নট এ বিগ ডিল ফর ইউ, তুই ড্রাইভ কর, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল সামথিং ইজ ফিশি, কারণ আমি কখনো এত ভয় ওই দিন যে এতটা ভয় পেয়েছিলাম আমি আমার লাইফে এতটা ভয় কোনো দিনও পাইনি। তো সিরিয়াসলি আই ডু নট ওয়ান্ট টু রিমেম্বার দ্যাট ডে এনি মোর ইন মাই লাইফ। তো যাই হোক, আমি যখন চালাচ্ছিলাম গাড়িটা তখন অলমোস্ট আমি বলেছি যে 6টার দিকে আমি স্টার্ট করি, এবং গাজীপুর হচ্ছে আমার খালামণির বাসা।
গাজীপুর কিন্তু ঢাকা থেকে খুব একটা বেশি দূরে না,
বাট গাজীপুরের একটু ভিতরে, একটু না বেশ ভিতরে আমার খালামণির বাসা,
মানে গাজীপুরের মধ্যেই পড়েছে।
এবং হ্যাঁ, আমি কিন্তু বেসিক্যালি উত্তরায় থাকি, তো উত্তরা থেকে গাজীপুর কিন্তু খুব একটা ডিস্টেন্স না, আমি কিন্তু ইজিলি রিচ করতে পারতাম। কিন্তু আমি আপনাকে বললাম না যে আমি 6টার দিকে স্টার্ট করেছি, 6টার দিকে স্টার্ট করার পরও আমি যখন গাজীপুরের মানে ঢুকি, এন্ট্রি করি, আমার কেন জানি মনে হচ্ছিল যে রাস্তা শেষ হচ্ছে না। আই ডোন্ট নো আমি কোন হ্যালুসিনেশনে ছিলাম, কি হয়েছে আল্লাহ নোস, কিছু বুঝতেছিলাম না। এবং আমার খালি বারবার মনে হচ্ছিল আমি নিশাতকে বলি নিশাত দোয়া পড়তে থাক, আমি নিজেও দোয়া পড়তেছিলাম।
কেন মনে হলো যে না দোয়া পড়া উচিত, বা কি কাজ করছিল?
ওই যে বলে না যে বিপদ আসার আগে ইউ ক্যান ফিল দিস, ইউ ক্যান সেন্স ইট, অ্যান্ড আই সেন্সড ইট সিরিয়াসলি। আমি খুব ভালোভাবে সেন্স করতে পারছিলাম যে সামথিং ইজ গোয়িং টু বি রং, কিছু একটা খারাপ হতে যাচ্ছে। এবং আমি ওই যে বললাম গাজীপুরে যে একটু ভিতরে, একটু মানে ওখানে একদম লাইট ছিল না, আরো বেশি ভয় লাগছিল, পুরো জিনিসটাই মনে হচ্ছিল যে আমি কোনো মানে ভূতের মুভি দেখে মাত্র বাসা থেকে বের হয়েছে, এখন ওটা আমার মাথার মধ্যে চলতেছে। বাট ট্রাস্ট মি, আমি যেটা ফিল করে এসেছি বা আমি যেটা দেখে এসেছি আই ক্যান্ট ইভেন এক্সপ্রেস প্রপারলি রাইট নাও, বাট স্টিল ট্রাই করতেছি বলার আপনাকে। আমার কাছে বাইরে মনে হচ্ছিল আমার গাড়ির সামনে দিয়ে একটা শ্যাডো চলে যাচ্ছে। হ্যাঁ, হোয়াইট কালারের কোন ড্রেস পরা, ইট সাউন্ড সো ফিল্মি বাট ইট হ্যাপেন্ড, বেসিক্যালি ইট হ্যাপেন্ড, আই ক্যান সি দিস হোয়েনেভার আই ক্লোজ মাই আইজ। আমার মনে হচ্ছিল যে আমি গাড়িটা তার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমি যখন ড্রাইভ করছি আমি কিন্তু মিডলে গিয়ে থেমে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল যে কেউ আমার সামনে দিয়ে যাচ্ছে, সো আই হ্যাভ টু সেভ হার লাইফ, বিকজ আমি যদি তার উপর দিয়ে যাই শি মাইট ডাই, রাইট? সো আমি এটা করতে পারছিলাম না। তো আমি যতবারই গাড়ি থামাচ্ছি তখন আর শ্যাডোটা দেখছি না, গাড়ি স্টার্ট করছি, ড্রাইভ করা স্টার্ট করছি, তখন আমি আমার চোখের সামনে শ্যাডো দেখছি। তো শ্যাডোটা তো আমার সামনে দিয়ে যাচ্ছিল, আই ওয়াজ ড্রাইভিং, তো আমি একদম ড্রাইভিং সিটে বসা, তো আমার কাছে মনে হচ্ছিল যে আই শুড স্টপ দ্য কার, বিকজ যদি আমি গাড়িটা চালাই সে মহিলাটা হয়তো মারা যেতে পারে, সি মাইট ডাই, সো আই হ্যাভ টু স্টপ ইট। বাট যখন আমি গাড়িটা স্টপ করলাম, আমি কিন্তু
কি দেখতে পাচ্ছিলেন, বোঝা যাচ্ছিল যে সেটা মহিলা?
আমি আপনাকে বললাম না যে শ্যাডোটা ছিল, শি ওয়াজ ওয়েয়ারিং আ সারি, হোয়াইট কালার, একটা সাদা শাড়ি পরা ছিল।
আচ্ছা আচ্ছা,
as I already mentioned, it sounds so filmy, but it actually happened with me, with my best friend. So, I just thought, je ami to break me. আমি একটু সময়ের জন্য নিজেকে রিল্যাক্স করলাম, নিশাত আমাকে অনেক পানি টানি খাওয়ালো, বললো যে দোস্ত, ও কিন্তু বেসিক্যালি কিচ্ছু দেখছিল না, যা দেখছিলাম আমি। তখন রাত আই গেস 8টা বাজে, আমি আপনাকে বলছি আমি 6টার দিকে স্টার্ট করেছি, আর আমি 8টার মধ্যে গাজীপুরে জাস্ট একটু একটু ভিতরে ঢুকেছি, আমি কিন্তু পুরোটা ঢুকতে পারিনি গাজীপুরে। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে না, রাস্তা তো শেষ হচ্ছে না।
আচ্ছা, তারপর হাইওয়ের মাঝে কি ব্রেক করলেন নাকি, মানে এমন হয় না যে হাইওয়ে থেকে শাখা প্রশাখা কিছু রোড বের হয়?
না, হাইওয়ের মিডলে ছিলাম।
আচ্ছা,
হ্যাঁ মিডলে ছিলাম, এবং এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে আমার আশেপাশে একটা মানুষও ছিল না, আমার আশেপাশে কোনো, আমি যে কারোর কাছ থেকে কোনো হেল্প নিব বা কাউকে একটু বলবো যে আমাকে একটু হেল্প করেন, বিকজ I was really very scared. আমি আসলে আপনাকে কিভাবে বুঝাবো আমি নিজেও বুঝতে পারছি না। আমরা দুটো মেয়ে, আপনি জাস্ট চিন্তা করেন, আমরা দুটো মেয়ে একটা হাইওয়েতে এবং অসম্ভব অন্ধকার, সেখানে দেয়ার ওয়াজ নো ওয়ান বাই আওয়ার সাইড, সো উই ওয়ার ওয়েটিং যে যদি কেউ আসে আমাদেরকে একটু হেল্প করে, সো উই ওয়ার ওয়েটিং ফর সামওয়ান। যে
রাস্তা কি একদম খালি ছিল? হাইওয়ে তো মানে গাড়ি তো সবসময় চলে,
হয়তো গাড়ির আনাগোনা আসা হচ্ছে, বাট ওখানে কোনো গাড়ি যে
রাস্তায় দাঁড়িয়ে
আছে এই টাইপের কিছু ছিল না।
আচ্ছা,
তো আমি না আসলে বেসিক্যালি বুঝতে পারতেছিলাম না যে এট দ্যাট মোমেন্টে হোয়াট শুড আই ডু। তো নিশাত আমাকে বললো যে দোস্ত, যা হবার হবে, একটু স্টার্ট কর, আমরা খালামণির বাসায় যাই, আমরা আজকে খালামণির বাসায় স্টে করি, আমরা সকালবেলা ইনশাল্লাহ খালামণির বাসা থেকে বের হবো। তো আমাদের প্ল্যানটা ওরকমই ছিল। আমার আসলে স্ট্রেংথ পাচ্ছিলাম না যে আমি আবার ড্রাইভ করবো, আবার যাবো, তো
অনেক বেশি নার্ভাস
ছিলাম। I got really very scared. So, I Allah namne abar start korlam. I bolen na start korom matri ami shadow ta dekhte pacchi. It was like she is not allowing me to drive. She chaichhiloi na je ami drive kori ba ami ekhan theke ber hoy. Ami Nishat ke bollam je Nishat ekhane keu daray ache, and Nishat bolche na dost ekhane keu daray nai. I'm not seeing anyone, but tumi kotha theke dekhte. So, ami bollam na dost, trust me, amar ekhane shamne dariye ache. To I just closed my eyes and I started driving again. Ami shob kichu bhule jai. কারণ আমার কাছে মনে হয়েছিল যেহেতু নিশাত দেখতে পাচ্ছে না, যেহেতু আমি দেখতে পাচ্ছি, সো আমার মাঝে প্রবলেম আছে, মেবি হ্যালুসিনেশন স্টার্ট আমার মধ্যেই হয়েছে, এখানে কিছুই না,
সেই প্রবলেমটাকে পাত্তা না দিয়ে আবার
এক্স্যাক্টলি, হ্যাঁ এখানে এটাকে ফোকাস না করে আমরা স্টার্ট করি। এবং আমি যখন ড্রাইভটা করা স্টার্ট করলাম, একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না, আই এম নট সিইং এনিথিং এনিমোর, তো আই ওয়াজ থ্যাঙ্কিং আল্লাহ যে যাক কিছু নেই। তো আমার পিছনে যে ব্যাক সিট, আমার কেন জানি ওখানে চোখ চলে গেছে সাডেনলি, আমি দেখলাম যে মহিলাটা পিছনে বসে আছে, মহিলাটা পিছনে যখন বসেছে, এবং
যখন আপনার সামনে দিয়ে গাড়ির সামনে দিয়ে, তখন তো ছায়ার মতো
যাচ্ছিল, কিন্তু যখন আমাকে আমার ফ্রেন্ড বললো যে না, এটা তোমার হ্যালুসিনেশন, তোমার কোন ভুল হচ্ছে, তুমি ড্রাইভ করো, এখানে কিছু নেই, ইনশাল্লাহ আমরা সেফলি রিচ করতে পারবো খালামণির বাসায়, এত রাতে তুমি চালাচ্ছ তো, আর এখানে আশেপাশে কেউ নাই, তো এটা তোমাকে একটু মানে ভয় পাওয়াই দিচ্ছে। আমিও ভাবলাম যে হ্যাঁ মেবি সামথিং এরকম কিছু একটা হয়েছে, বাট যখন আমি স্টার্ট করলাম শ্যাডোটা কিন্তু সামনে আর ছিল না, তো আমি আমার লুকিং গ্লাস দিয়ে পিছনে তাকাচ্ছিলাম বারবার, আমার চোখ অটোমেটিক্যালি পিছনে যাচ্ছিল, এবং আমি যখন দেখলাম যে মহিলাটা পিছনে সাদা শাড়ি পরে বসা আছে, এত জোরে চিৎকার দিই যে নিশাত ইভেন গট স্কেয়ার্ড যে কি হলো। আমি তখন বললাম যে দোস্ত, লুকিং গ্লাসে আমি মহিলাটাকে দেখছি, তো আমি আমার বেস্ট ফ্রেন্ড নিশাতকে বললাম যে লুকিং গ্লাস দিয়ে একটু তাকাতে, তো পিছনে তাকালো, ও কিছুই দেখে না, আমি বুঝলাম না কি হচ্ছে, আমি কেন সবকিছু দেখতে পাচ্ছি, ও কিছু দেখতে পাচ্ছে না, এটার কোন রিজনই আমি ফাইন্ড আউট করতে পারলাম না এখন পর্যন্ত। বিশাল একটা জোরে ধমক দিল, নাবিলা অনেক হয়েছে তোমার ড্রামা, ইদার তুমি আমাকে খালামণির বাসায় নামাও, অথবা আমাকে আমার বাসায় নামায় দিয়ে আসো, দিস ইজ সো নট ডান, আমরা দুজন দুইটা মেয়ে রাস্তার মাঝখানে বসে আছি, ইট ডাজ নট মেক এনি সেন্স, আমরা কি করতেছি না করতেছি, তোমার আম্মু বলছো বাসা থেকে বের হতো না, তারপরে তুমি বের হয়েছো, অ্যান্ড আই স্টার্টেড ক্রাইং, আমি কান্না শুরু করে দিই, নিশাত দেন হাগড মি টাইট, ও আমাকে হাগ দিল খুব জোরে একটা, অ্যান্ড নিশাত আমাকে বললো যে ওকে ফাইন, তুমি এক কাজ করো, তোমার আম্মুকে ফোন দাও, তা আমি ফোন দিলাম আম্মুকে, আম্মু ফার্স্ট টাইম ফোন পিক করে নাই, সেকেন্ড টাইমে গিয়ে করলো। অ্যান্ড আই ওয়াজ ক্রাইং, আমি বলছিলাম ও ড্রাইভারকে একটু পাঠাও। তো আমি আস করলো কি হয়েছে, আমি বললাম আমার কিছু না, আমি না আজকে কেন জানি গাড়ি চালাতে পারতেছি না, তো তুমি প্লিজ একটু ড্রাইভারকে পাঠাও, আমরা গাজীপুর হাইওয়েতে মিডলে এসে আটকায় গেছে, সো স্যান্ড হিম, আমাদেরকে একটু নিয়ে যাক উনি। ওয়েট করতে 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 আম্মু আমাকে অলমোস্ট 15 মিনিট পরে ফোন ব্যাক করলো, ব্যাক করে বললো যে ড্রাইভার তো আসতে পারতেছে না বিকজ তার ওয়াইফ সিক। এখন আমি কি করব, এখন আমি কিভাবে আম্মুকে আমার প্রবলেম গুলো খুলে বলবো, বিকজ আম্মু অলরেডি বলছে যে ডোন্ট গো। আম্মুরও ভালো লাগতেছিল না যে এত রাতে বের হচ্ছি, বিকজ আমি আম্মুর কথা শুনি নাই, সো আই হ্যাভ টু পে ফর ইট নাও। তখন আমার মাথায় এটাই চলতেছিল যে ইয়াস আই হ্যাভ টু পে ফর ইট নাও, বিকজ আমি আম্মুর কথা শুনি নাই। এখন ইদার আমি মরবো না হয় বাঁচবো, আমার মনে হচ্ছিল যে আজকে আমার লাস্ট দিন, আমার কাছে আর কোনো টাইম নাই, আমি আমার ফ্যামিলির কাছে ব্যাক করতে পারবো না, আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও তার ফ্যামিলির কাছে ব্যাক করাতে পারবো না। আমি আবার স্টার্ট করলাম, আমি ভাবলাম যে যা হবার হবে, বিকজ এইভাবে একটা জায়গায় স্টাক হয়ে থাকার কোনো মানে হয় না,
তাও আবার হাইওয়ের মতো।
এক্স্যাক্টলি, সো সো ইটস বেটার টু গো অন, যা হবার হবে, তোক দিলে থাকলে বাঁচবো না হলে মরে যাবো। এগেইন আই স দ্যাট উম্যান আমার
কোথায় গাড়ির পিছনে,
গাড়ির পিছনে। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, গাড়ির পিছনেও তাকে দেখছি, গাড়ির সামনেও তাকে দেখছি, তো ব্যাপারটা কতটুকু মানে টেরিবল হতে পারে আপনি জাস্ট একটু ভাবেন।
এটা শুধু আপনি দেখছেন?
আমি শুধু দেখছি।
মানে যখন সামনের দিকে তাকাচ্ছেন তখন দেখছেন যে গাড়ির সামনে,
সামনে এবং লুকিং গ্লাস দিয়ে যখন পিছনে তাকাচ্ছি পিছনে আসছে, মানে আমার পুরো শরীর দিয়ে ঘাম ঝরছিল, আমি কোনো কোনো ক্লুই পাচ্ছিলাম না যে এটা কি হচ্ছে। হ্যালোসিনেশনের একটা লিমিটেশন থাকে, ম্যান এটা কি টাইপের হ্যালোসিনেশন ছিল আমার লাইফে, এবং যখন একটা সময় গিয়ে কিন্তু আমি কন্ট্রোল হারাই ফেলি, আই কুডন্ট ড্রাইভ প্রপারলি, আমি একদম ড্রাইভ করতে পারতেছিলাম না। আমি কিন্তু বেশ ভালো ড্রাইভ করি, এটা আমার ফ্রেন্ডসরা সবসময় বলে, এবং আমি নিজেও জানি যে আমি প্রিটি গুড অ্যাট দিস, বাট ওই দিনের পর থেকে আই হ্যাভ স্টপ ড্রাইভিং ফর এভার, আমি আর ড্রাইভ করা ছেড়েই দিয়েছি, একদমই ছেড়ে দিয়েছি। যাই হোক, তো আমি যখন একটা সময় গিয়ে কন্ট্রোল হারাই ফেলি, গাজীপুরের অনেক রাস্তাটা কিন্তু একদম চিকন টাইপ, একটু সরু টাইপ,
মানে হাইওয়ে হাইওয়ে
তো, হ্যাঁ হাইওয়ে তো, হাইওয়েতে আপনি কতটুকু যেতে পারবেন, মানে একই তো আপনার কন্ট্রোল নাই, তার উপরে হচ্ছে আপনি মানে ভয় পেয়ে গেছেন, নার্ভাস হয়ে গেছেন, আপনি প্রপারলি চালাতে পারতেছেন না, আপনি মিডলে থামতেও পারতেছেন না, মানে দ্যাট ওয়াজ এ মোমেন্ট আই উইল এভার নেভার ফরগেট, মানে কখনোই ভুলা সম্ভব না। তো আমি যখন ডিসিশন নিলাম যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমাকে গাড়ি চালাতে হবে, ঠিক আছে আমার ভিতরে হ্যালুসিনেশন কাজ হচ্ছে তো হোক, আমি আর নিশাতকে এসব বললামও না কিছু, আমি আমার মতো করে চালাচ্ছি, এবং আমি কিন্তু স্টিল দেখছি ইটস টোটালি ক্লিয়ার যে আমার পিছনে মহিলাটা বসে আছে। আমি এটা কতবার নিশাতকে বলবো, বিকজ ও তো কিছুই দেখতেছে না আর আমি সব দেখে যাচ্ছি। তো হাইওয়ে তো অনেক ডান দিকে বাম দিকে অনেক ছোট ছোট সরু রাস্তা আছে, তো আমি একটা পর্যায়ে গিয়ে কি করলাম, স্ট্রেট না গিয়ে আমি বাম দিকে টার্ন করলাম গাড়িটাকে, গাড়িটাকে টার্ন করার পরে যেটা হলো ওইখানে গিয়ে গাড়িটা আমি থামিয়ে দিই, কারণ আমার খালামনির বাসাটা কিন্তু একদম মানে একটু গ্রাম টাইপের, ভালো বেশ বেশ দূরে, অনেক বেশি দূরে,
মানে গাজীপুরের মাঝে যে ছোট ছোট গ্রামগুলো,
হ্যাঁ 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 এক্স্যাক্টলি ওরকম টাইপের। তো ওখানে আমি যখন দেখছি যে আমি স্ট্রেট তো চালাতে পারতেছি না, সো আই থট যে আমি এভাবে করে গাড়িটাকে নিয়ে যাই, একটু টার্ন করে বাম দিকে ঢুকাই দিই, সো আমি ওইটাই করলাম, এবং ওইখানে গিয়ে আমি গাড়িটা থামাই। থামানোর পরে আই টুক এ ব্রেক, আমি পানি টানি খেলাম, নিশাত আমাকে পানি দিল, আমাদের কাছে পানি ছাড়া কোনো খাওয়াও ছিল না, মানে আমাদের দুজনের অনেক ক্ষুধা লাগছিল, খাওয়া দাওয়া কিছুই নাই। তো ওই ওই রাস্তাটাতে যখন নামালাম গাড়িটাকে কিছুক্ষণের জন্য, ওখানে বললাম না ব্রেক নিলাম, ব্রেক নেওয়ার পরে পানি টানি খেলাম, যাই করলাম,
তারপর হাইওয়ে থেকে সরু রাস্তাটা যেটা ছিল ওখানে চলে গেছে,
হ্যাঁ 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 সরু রাস্তাটা আবার স্টার্ট করি। স্টার্ট করার আমি আপনাকে মেনশন করেছিলাম যে আমার হাতে কিন্তু কোনো কন্ট্রোল নাই আর আমি ঠিকভাবে চালাতে পারছিলাম না। এইবার আমার সাথে যেটা বেসিক্যালি হলো যে গাড়িটা অটো চলছে, আমি কিছু কিছু করতে পারছিলাম না, আমি বারবার এটাকে রাইট টার্নে নিতে চাচ্ছিলাম, এটা বারবার লেফটে চলে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং আমি এটা কিন্তু নিশাত দেখতে পাচ্ছিল। তখন নিশাত ফর দ্য ভেরি ফার্স্ট টাইম নিশাত ফিল করলো যে সামথিং স্পেশি, এখানে কিছু একটা তো হচ্ছে। নিশাতকে যখন আমি দেখাচ্ছিলাম, এবং অন্ধকার কিন্তু একটু একটু করে বাড়ছিল, এত বেশি বাড়ছিল যে আমি আর চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো নিশাতকে দেখানোর পর নিশা যখন ভয় পেয়ে গেল, তো আমরা দুজনেই এখন সেম কন্ডিশনে, যদিও নিশাত কিছু দেখতে পাচ্ছে না, কোনো শ্যাডো বা কোনো মহিলা ও কিছুই দেখে নাই, বাট ও ফিল করতে পারতেছে বা ও দেখতেছে যে আমার কন্ডিশনটা কি। তো যাই হোক, আমরা ওই ওই সরু রাস্তা থেকে বের হয়ে ড্রাইভ করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমার হাতে তার কোনো ব্যালেন্সই নাই, এখন আমি কি কি বা করতে পারি, আমি যেটাকে রাইটে টার্ন করতে চাচ্ছি সেটা লেফটে টার্ন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আই ওয়াজ থিঙ্কিং যে আই গেস এটা আমার লাস্ট টাইম, আই এম গোয়িং টু ডাই ইনক্লুডিং মাই বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড আর আমি একসাথে মারা যাচ্ছি। তো যাই হোক, সেখানে একটা পর্যায়ে গিয়ে যখন আই লস্ট মাই টোটাল ব্যালেন্স, আমি সামহাও গাড়ি থেকে পড়ে যাই। আমি জানি না কি হয়েছে ওই মুহূর্তে, এত বেশি ডার্ক ছিল রাস্তাটা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না চোখে। সামহাও পড়ে যাই, পড়ে যাওয়ার পরে যেটা হলো,
গেট কি নিজে নিজেই খুলে ফেলেন?
গেটটা কিভাবে খুলেছি, কোন কোন সেন্স থেকে খুলেছি আমার এখন কিছুই মনে নাই। আমার কাছে খালি মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে গেটটা সামহাও কেউ নিচে থেকে খুলে দিচ্ছে আর বলছে গেট থেকে বের হয়ে যাও। গেটটা কিন্তু আমি যখন খুলে গেটটা খুলে আমি ওখান থেকে পড়ে যাই আর কি। আমি যখন পড়ে যাই তখন মানে আমার সেন্স হারানোর একটু আগে আমি দেখছিলাম যে গাড়িটা আস্তে আস্তে খাদের দিকে পড়ে যাচ্ছে, খাদের দিকে চলে যাচ্ছে, এবং আমার বেস্ট ফ্রেন্ড ওখানে বসে, গাড়ির ভিতরেই বসে, এবং এট দ্য সেম টাইম আমি মহিলাটাকে দেখি ঠিক আমার গাড়ির ভিতরে। এরপরে যা হওয়ার তা তো হইলই, গাড়িটা খাদে পড়ে গেল অ্যান্ড আই লস্ট মাই সেন্স। সেন্স ফেরার পরে আমি দেখলাম যে আমি হাসপাতালে, এর মাঝখানে কি হয়েছে, কে আমাকে হাসপাতালে নিয়ে গেছে, কিভাবে কি হয়েছে আমি কিচ্ছু জানি না। শুধু সেন্স ফেরার পরে দেখলাম যে আম্মু, ফুপ্পি, খালামুনি সবাই ছিল অ্যান্ড দে টোল্ড মি যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ নো মোর। অ্যান্ড আমি স্টিল এটাই বিলিভ করি যে আমার কারণে আমার বেস্ট ফ্রেন্ড আজকে দুনিয়াতে নাই, জাস্ট বিকজ আমি চাচ্ছিলাম আমি ড্রাইভ করে খালামুনির বাসায় যাব। আই কলড হার, আই আস্কড হার টু কাম টু মাই হোম, আমার বাসায় আসলো আমার ফ্রেন্ডটা টু সাপোর্ট মি, আমাকে সাপোর্ট করতে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড চলে গেছে দুনিয়া থেকে। আই উইল নেভার ফরগিভ মি, আমি কখনোই আমার নিজেকে মাফ করতে পারবো না। অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড যেখানেই আছে সে যেন ভালো থাকে, দ্যাটস ইট, থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ আপনাকে নাবিলা। ওকে, আপনার নামটা এবং পরিচয়টা বলুন।
আমি মিম, আমি এই মুহূর্তে ইডেন মহিলা কলেজে পড়াশোনা করছি।
আচ্ছা, সরাসরি আমরা আপনার ঘটনায় চলে যাচ্ছি, কি হয়েছিল আপনার সাথে?
জি অবশ্যই, আজকে আমি যে ঘটনাটা বলবো সবার সামনে সেটা আসলে ঠিক আমার সাথে ঘটেনি, সেটা আমার বড় ভাইয়ের সাথে ঘটেছে। এটা আজ থেকে আরো তিন চার বছর আগের কাহিনী। তখন আমার ভাইয়া স্টুডেন্ট ছিলেন, তো উনি পড়াশোনার পাশাপাশি উনি আরো কিছু ছাত্রছাত্রী পড়াতেন। তো যেখানে উনি পড়াতেন সেই জায়গাটা ছিল যাত্রাবাড়ি, তখন আমরা ওদিকেই থাকতাম। ভাইয়া বেশ কিছু স্টুডেন্ট পড়াতেন, তো প্রায় পড়াতে পড়াতে তার সন্ধ্যা হয়ে যেত। তো উনি লাস্ট যে স্টুডেন্টটা পড়াতেন উনি যাত্রাবাড়িতে থাকতেন। তো ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন সেটা ছিল দশতলা একটা বিল্ডিং, আর বিল্ডিংটা সিচুয়েশনে ছিল এরকম যে তিনতলা পর্যন্ত, ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত ছিল একটা হসপিটাল, এবং তারপরে যে ফ্লোরগুলো সেখানে মানুষজন থাকতেন ফ্ল্যাট ভাড়া নিয়ে। তো যথারীতি একদিন ভাইয়া তার রেগুলার কাজ শেষ করে সন্ধ্যার দিকে, তখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে, তো উনি ওই বাসায় গেলেন স্টুডেন্ট পড়াতে। তো ভাইয়া যখন লিফটে উঠলেন, লিফটে ওঠার কিছুক্ষণ পরে ফোর্থ ফ্লোরে গিয়ে ভাইয়া দেখলেন যে লিফটে কিছু লোক উঠলো, তাদের সাথে একটা মেয়েও ছিল, একটা মেয়ে এবং আরো দুই তিনজন ছিল। তো ভালো কথা, লিফটে করে তারপর যখন আবার তারা ওঠা শুরু করলেন, প্রায় ফিফথ ফ্লোরে গিয়ে যাই না কেন হঠাৎ করে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, কোনো রিজনও ছিল না। জি, সেরকম কোনো কারণও ছিল না, ফার্স্টে তাকে দেখে বোঝাও যাচ্ছিল না যে সে সিক বা এনিথিং এলস, হঠাৎ করে ঘটনাটা ঘটলো। যাই হোক, লিফটে যারা ছিল তারা মেয়েটাকে ধরাধরি করে এক সাইডে নিয়ে বসালেন, তার পানি খাওয়ানোর চেষ্টা করলেন। তো ঠিক এই মুহূর্তেই হঠাৎ করে লিফটটা বন্ধ হয়ে যায়, লিফট টোটালি অন্ধকার, কোনো সাউন্ড পাওয়া যাচ্ছিল না, কিছুই না, প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে এরকম ছিল, লিফট বন্ধ ছিল। তো যাই হোক, ভাইয়াদের আর কিছুই করা ছিল না যে যার মতো দাঁড়িয়ে ছিলেন এই পাঁচ দশ মিনিট।
বাকি যে চারজন পাঁচজনের কথা বলছেন তারা কি সেই অ্যাপার্টমেন্টেরই মানুষ, মানে অ্যাপার্টমেন্টেই থাকে?
জি, তারা ওই অ্যাপার্টমেন্টেই থাকেন।
আচ্ছা,
কিছু কিছু সেই হসপিটালের ডক্টরও ছিলেন তাদের মধ্যে দুই একজন। তো যাই হোক, যখন লিফটে আলো আসলো, কারেন্ট আবার চালু হলো, জেনারেটর দিয়ে চালানো হয়েছিল, তখন সবাই যেটা লক্ষ্য করলেন যে মেয়েটা তার আগের জায়গাতে আর নেই।
আচ্ছা,
কেন কি বৃত্তান্ত, কেউই সেটা নিয়ে আর কোনো কথাও বললেন না, কেউ সেটা নিয়ে মাথাও ঘামালেন না। তো যে যার মতো, এরপর যখন লিফট চলা শুরু করলো, যে যার মতো যার যার ফ্লোরে নেমে গেলেন। তো ভাইয়া যে ফ্লোরটাতে যাচ্ছিলেন সেটা হচ্ছে এইট ফ্লোরে, তো ভাইয়াও একটা পর্যায়ে গিয়ে নেমে গেলেন, বাট তার মাথা তখনও ওটা কাজ করছিল যে এটা কিভাবে পসিবল, একজন মানুষকে আমি এইমাত্র দেখলাম অথচ এখন নেই হাওয়া। বাট এখানে তার কিছুই করার ছিল না, সে ভাইয়া এইট ফ্লোরে নেমে গেল। সো যখন সে তার স্টুডেন্টের ফ্ল্যাটে যাবে, তখন সে খেয়াল করলো যে নাইনথ ফ্লোর থেকে কাকে যেন স্ট্রেচারে করে নামানো হচ্ছে। তো ভাইয়ার একটু কিউরিয়াসিটি হলো যে আচ্ছা কাকে নামানো হচ্ছে একটু দেখি। তো ভাইয়া যখন সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে স্ট্রেচারে করে একজনকে নামানো হলো এবং ভাইয়া দেখে টোটালি শকড, বিকজ সেটা ছিল ওই মেয়েটারই লাশ।
আচ্ছা, ওই মেয়েটা মারা গেছে?
জি।
আচ্ছা, কিভাবে মারা গেছে বা কি হয়েছিল এটা কি?
সেটা শুনেছি পরে যে স্ট্রোক করেছিল, সে ওখানে মারা যায় স্ট্রোক করে তার নিজের বাসায়। ওখানে সে একাই থাকতো, তার আর কেউ ছিল না সাথে।
তার মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন, আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। ডরের 94তম পর্বে আমাদের সঙ্গে রয়েছে চারজন অতিথি, নাবিলা, মিম, নাফি এবং আরিফ। আমি আরজে কিব্রিয়ার সাথে এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে ডরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য। ফিরছি ঠিক চার মিনিট পর। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট প্যাক। তাই যেখানেই থাকো, যেখানেই যাও, ব্যাকপ্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারো এই স্মার্ট প্যাক। আজকে নাবিলা, মিম, নাফি এবং আরিফকে নিয়ে আপনারা শুনছেন ডরের 94তম পর্ব। ধারণ করা হয়েছে রাজধানীর অভিজাত এলাকার একটি বহুতল ভবনের ছাদে। অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত, সাউন্ডে রয়েছে লোবান, আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে আছি। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে।
লিফটে উঠার কিছুক্ষণ পরে ফোর্থ ফ্লোরে গিয়ে ভাইয়া দেখলেন যে লিফটে কিছু লোক উঠল, তাদের সাথে একটা মেয়েও ছিল, একটা মেয়ে এবং আরো দুই তিনজন ছিল। তো ভালো কথা, লিফটে করে তারপর যখন আবার তারা উঠা শুরু করলেন, প্রায় ফিফথ ফ্লোরে গিয়ে জানি না কেন হঠাৎ করে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কোন রিজন ছিল জি, সেরকম কোন কারণও ছিল না। ফার্স্টে তাকে দেখে বোঝাও যাচ্ছিল না যে সে সিক বা এনিথিং এলস, হঠাৎ করে ঘটনাটা ঘটলো। যাই হোক, লিফটে যারা ছিল তারা মেয়েটাকে ধরাধরি করে এক সাইডে নিয়ে বসালেন, তার পানি খাওয়ানোর চেষ্টা করলেন। তো ঠিক এই মুহূর্তেই হঠাৎ করে লিফটটা বন্ধ হয়েছে। লিফট টোটালি অন্ধকার, কোন সাউন্ড পাওয়া যাচ্ছিল না, কিছুই না। প্রায় 5-10 মিনিটের মধ্যে এরকম ছিল, লিফট বন্ধ ছিল। তো যাই হোক, ভাইয়াদের আর কিছুই করার ছিল না, যে যার মতো দাঁড়িয়েছিলেন এই 5-10 মিনিট।
বাকি যে চারজন পাঁচজনের কথা বলছেন তারা কি সেই অ্যাপার্টমেন্টের মানুষ, মানে অ্যাপার্টমেন্টে থাকে?
জি, তারা ওই অ্যাপার্টমেন্টেই থাকেন।
আচ্ছা,
কিছু কিছু সেই হসপিটালের ডক্টরও ছিলেন, তাদের মধ্যে দুই একজন। তো যাই হোক, যখন লিফটে আলো আসলো, কারেন্ট আবার চালু হলো, জেনারেটর দিয়ে চালানো হয়েছিল, তখন সবাই যেটা লক্ষ্য করলেন যে মেয়েটা তার আগের জায়গাতে আর নেই।
আচ্ছা,
কেন কি বৃত্তান্ত, কেউই সেটা নিয়ে আর কোনো কথাও বললেন না, কেউ সেটা নিয়ে মাথাও ঘামালেন না। তো যে যার মতো এরপর যখন লিফট চলা শুরু করলো, যে যার মতো যার যার ফ্লোরে নেমে গেলেন। তো ভাইয়া যে ফ্লোরটাতে যাচ্ছিলেন সেটা হচ্ছে 8th ফ্লোরে।
তো ভাইও একটা পর্যায়ে গিয়ে নেমে গেলেন, বাট তার মাথায় তখন ওটা কাজ করছিল যে এটা কিভাবে পসিবল, একজন মানুষকে আমি এইমাত্র দেখলাম অথচ এখন নেই হাওয়া। বাট এখানে তার কিছুই করার ছিল না, সে ভাইয়া 8th ফ্লোরে নেমে গেল। সো যখন সে তার স্টুডেন্টের ফ্ল্যাটে যাবে তখন সে খেয়াল করলো যে 9th ফ্লোর থেকে কাকে যেন স্ট্রেচার করে নামানো হচ্ছে। তো ভাইয়ার একটু কিউরিয়াসিটি হলো যে আচ্ছা কাকে নামানো হচ্ছে একটু দেখি তো। তো ভাইয়া যখন সিঁড়ির সামনে গিয়ে দাঁড়ালো, কিছুক্ষণ পরে স্ট্রেচার করে একজনকে নামানো হলো এবং ভাইয়া দেখে টোটালি শকড, বিকজ সেটা ছিল ওই মেয়েটারই লাশ।
আচ্ছা, ওই মেয়েটা মারা গেছে?
জি।
আচ্ছা, কিভাবে মারা গেছে বা কি হয়েছিল এটা কি?
সেটা শুনেছি পরে যে স্ট্রোক করেছিল, সে ওখানে মারা যায় স্ট্রোক করে তার নিজের বাসায়, ওখানে সে একাই থাকতো, তার আর কেউ ছিল না সাথে।
তাহলে লাশ যারা নামাচ্ছিলেন তারা কি ছিল?
তারা ওই হসপিটালের লোকজন ছিলেন,
নিচে যে
হসপিটালটা ছিল ওখানে ছিল, কারণ ওখানে ওনার সাথে যে ওনার যে মেইড থাকতো, ওই মহিলার যে মেইড থাকতো উনি সকালবেলা কাজ করতে এসে এই ঘটনা দেখেন, তখন উনি নিচের ডাক্তারদেরকে জানান এবং তখন তারা এসে আর কি স্ট্রেচার করে তাকে নিয়ে যায়। বাট এরকম ঘটনা ভাইয়ার সাথে কেন হলো, সেই লিফটের মধ্যেই কিভাবে তাকে দেখলো, এটার আসলে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি যে কিভাবে সম্ভব।
শুধু আপনার ভাই, ভাইয়ার সাথে আরো 4-5 জন ছিলেন?
সেটাই, ভাইয়ার সাথে আরো 4-5 জন ছিলেন, তারাও দেখেছে, তারাও তাকে টাচও করেছে। বাট যখন কারেন্ট আসলো, যখন তারা আবার ওখানে কিছু দেখলো না, তারা এটা নিয়ে কোনো মন্তব্য করলো না, তার যে যার মতো নেমে গেল। তো ভাইয়ার প্রশ্ন ছিল এটাই যে তাহলে কি শুধুমাত্র আমি তাকে দেখেছিলাম, বাকি সব কি জাস্ট আমার মনের কল্পনা? ভাইয়া যখন এখন এই জিনিসটা ব্যাখ্যা করেন তখন আমি তার চেহারার মধ্যে স্পষ্ট একটা ভয়ের ছাপ দেখতে পাই যে ওদিন আমি কি দেখেছিলাম, এটা কি সত্যি নাকি শুধুই আমার মনের কল্পনা। যাই হোক, এর ঘটনার পরে ভাইয়া বেশ কিছুদিন এটা নিয়ে খুব টেন্স ছিলেন। উনি যখনই প্রায় ওই বাড়িতে যেতেন তার খারাপ লাগত, মনের মধ্যে একটা ভয় কাজ করত, এবং আর বেশি দিন উনি আসলে ওই ওনার ছাত্রদেরকে পড়াতে পারেননি, কারণ তার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল, মেন্টালি সে অনেক ডিসঅর্ডার থাকত। সো আলটিমেটলি সে ওই জবটা ছেড়ে দিয়েছিলেন। এটাই ছিল আসলে আমার ঘটনা।
অনেক ধন্যবাদ নিম। আপনার বোধ হয় আরো একটি ঘটনা রয়েছে বলে আমরা ডট টিম থেকে যেটা শুনছিলাম।
জি জি, আমার আরো একটি ঘটনা রয়েছে,
চলুন তাহলে সেই ঘটনাটা শুনি।
জি অবশ্যই। এই ঘটনাটা আমি আমার চাচার কাছ থেকে শুনেছি, এটা আমাদের গ্রামের ঘটনা, চাচাদের একদম জোয়ান বয়সের ঘটনা, যে মুহূর্তে তারা খুব সবসময় দাপটের সাথে তাদের গ্রামে চলাফেরা করতেন, অনেক সম্পত্তি ছিল তাদের। সেই গ্রামেরই একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, উনি খুব পরিচিত ব্যক্তি ছিলেন কিন্তু মানুষরা তাকে মোটেও পছন্দ করতেন না, কারণ হচ্ছে উনি অনেক বাজে কাজের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন ধরনের খারাপ ব্যবসা করতেন তিনি। তো গ্রামের সব মানুষই মোটামুটি তাকে অপছন্দ করতেন, কেউ তাকে ভালো চোখে দেখতেন না। তো একদিন রাতের ঘটনা, উনি যখন বাসায় ফিরছিলেন ওনার দোকান থেকে, তখন বাসায় যাওয়ার পথে ওনাকে একটা বাস ছাড় পার হতে হতো। সেই বাস ছাড়ের ওখানে যাওয়ার পরপরই কারো জানি তাকে খুন করে ফেলেন, তার মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারা হয় এবং ওখানেই তিনি কিছুক্ষণ পর মারা যান।
আচ্ছা,
তারপর যেটা হয় যেহেতু ওনাকে মেরে ফেলা হয়েছে, তো পুলিশ আসেন, গ্রামের পুলিশরা আসেন, পুলিশরা এসে মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন, অনেক কিছু হয়। তারপর তারা যেটা বলেন যেহেতু খুন হয়েছেন তো ওনাকে লাশ কাটা ঘরে নিয়ে যেতে হবে, ওনার পোস্টমর্টেম করতে হবে। তো গ্রামের পুলিশরা গ্রামের কিছু ব্যক্তিদেরকে এই দায়িত্বটা দেন, 4-5 জন ব্যক্তিকে, যেহেতু লাশ কাটার ঘরটা ছিল শহরে, তো এই লাশটা তাদেরকে শহরে নিয়ে যেতে হবে। তো যেহেতু কেউ ওনাকে ঠিক পছন্দ করতেন না, প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিলেন না তার সাথে যাওয়ার জন্য, বাট কোনো উপায় না দেখে তখন আমার বড় চাচা
তার সাথে যাওয়ার জন্য, মিন্স হচ্ছে মানে তার লাশটাকে নিয়ে কেউ যেতে চাচ্ছে না।
হ্যাঁ, তার লাশটাকে কেউ নিয়ে যেতে চাচ্ছে না লাশ ঘরে যেখানে তার পোস্টমর্টেম করা হবে, যেহেতু ওটা শহরের দিকে ছিল আর পথটা অনেক দূরের ছিল।
আচ্ছা, তখন কি পুলিশ চলে এসেছে নাকি পুলিশ তখনও খবর পায়নি?
কথা, হ্যাঁ, পুলিশই বলেছে যে তাকে লাশ কাটা ঘরে নিয়ে যেতে হবে যেহেতু তার পোস্টমর্টম হবে।
আচ্ছা আচ্ছা, কিন্তু পুলিশ এই দায়িত্ব নেয়নি যে,
হ্যাঁ, পুলিশ এই দায়িত্ব নেয়নি, তারা গ্রামের কিছু মানুষদের বলেছে তার লাশ কাটা ঘরে নিয়ে যেতে, তারপরে যা ব্যবস্থা করার ওনারা করবেন। তো অনেক বলা টলার পর আমার বড় চাচা রাজি হলেন, যেহেতু আর কাউকে পাওয়া যাচ্ছিলেন না, বড় চাচা তারা আরো 2-3 জন বন্ধুকে নিয়ে এবং গ্রামের যিনি মাতব্বর ছিলেন, তিনি যেহেতু গ্রাম পরিচালনার দায়িত্বে আছেন, তো উনি মনে করলেন যে তারও সাথে যাওয়া উচিত, উনিও রওনা দিলেন। বেশ 4-5 জনের একটা দল গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলেন
সেই লাশটাকে নিয়ে।
তো
তখন প্রায় বিকাল ছিলেন যখন তারা লাশকাটা ঘরে পৌঁছালেন। তো ওখানে গিয়ে চাচারা যেটা দেখলেন যে কোনো পুলিশের লোক কিছু ওখানে নেই, পুরো ফাঁকা শ্মশানের মতো একটা জায়গা, জাস্ট একটা ঘর আছে যেখানে লাশটাকে রাখা হয়, কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর মানুষজন কেউ নেই, কিছু কুকুর দূরে ঘুরে ফিরে বেড়াচ্ছে। তারা ওখানে কিছু লাইক হাতিগুটি পড়ে আছে যেগুলো নিয়ে কুকুরগুলো নাড়াচাড়া করছিলেন।
মানে ব্যাপারটা এরকম যে গ্রামের লাশ কাটা ঘর দেখে একটু মানে অবহেলিত জায়গা,
খুবই অবহেলিত জায়গা, সেটাকে ঠিক লাশ কাটা ঘরও বলা যাবে না, পরিত্যক্ত একটা ঘর, মানে খড়ের ঘর, খুবই অকওয়ার্ড একটা জায়গা। সো যাই হোক, যখন তারা ওখানে পৌঁছালেন তখন তারা ওখানে কাউকেই দেখতে পারলেন না। তো তারা কোনো মতে লাশটাকে ওই ঘরের মধ্যে রেখে দরজাটা চাপিয়ে দিলেন এবং অপেক্ষা করতে থাকলেন যে কখন পুলিশের লোক আসবেন। বাট অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও, সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ওনারা দেখলেন যে কোনো পুলিশের লোক আসছে না। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা থানায় যাবেন। তো এদিকে ওনারা লাশটাকে একা ফেলেও যেতে পারছেন না, আবার কাউকে যে রাখবেন সেটাও পসিবল হচ্ছে না, কারণ একজন থাকা ইটস নট সেফ। তো যাই হোক, যে কোনো একজনকে তো থাকতে হবে। তো আমার বড় চাচা দায়িত্ব নিলেন যে ঠিক আছে আমি থাকি, আপনারা যান। ওনারা অনেকবার বোঝানোর চেষ্টা করলো বড় চাচাকে যে এভাবে একা একা থাকা আপনার ঠিক হচ্ছে না, কিন্তু চাচা দেখলেন যে ওনার কোনো প্রবলেম মনে হলো না, যে আমারই গ্রাম, আমারই সবকিছু, আমার কি হবে। তো চাচা ওখানে থেকে গেলেন আর বাকি যে তিনজন ছিলেন ওনারা থানায় রওনা দিলেন। যাই হোক, এরকম করে অনেকটা সময় পার হলেন, চাচা বাইরে ঘুরে ঘুরে অনেকটা সময় পার করলেন।
আর লাশটাকে ওই ঘরের মধ্যে রাখা?
জি, লাশটা ঘরের মধ্যে রাখা। অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু কারোরই কোনো খবর নেই, যারা গিয়েছিলেন থানায় তাদেরও কোনো খবর নেই এবং থানা থেকে কোনো লোক তো আসেনি। চাচা এরকম অনেকটা সময় পার করলেন এবং একটা সময় উনি দেখলেন যে আকাশে অল্প অল্প মেঘ জমছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বাট চাচার কিছুই করার ছিল না, উনি বসে বসে অপেক্ষা করছিলেন এবং ওনার মনে হচ্ছিল যে এখনই লোকজন চলে আসবে। তো প্রায় যখন অন্ধকার হয়ে গেল এবং একটা টাইমে যখন বৃষ্টি পড়া শুরু হলো, তো চাচা এবার মনে করলেন যে না, এখানে থাকার ঠিক হচ্ছে না, উনি রওনা দিবেন। উনি যখনই দুপা আগালেন তখনই ওনার মনে হলো যে কেউ তাকে ডাকছে। অবশ্য পরিবেশটা এমন ছিল যে ঝড় হচ্ছে, বাতাস বইছে, তো ওনার মনে হলো যে যারা গিয়েছিল তারা হয়তো ফিরে আসছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি আরেকটু অপেক্ষা করি। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর ওনার মনে হলো যে বৃষ্টির জোরটা অনেক বেড়ে যাচ্ছে, উনি কোনোভাবে বসে থাকতে পারছেন না। উনি তখন যেটা করলেন সেটা হচ্ছে উনি লাশ কাটা ঘরের ভিতরে গিয়ে দরজাটা চাপিয়ে দিলেন যে এই জায়গাটা অ্যাটলিস্ট কিছুটা হলেও সেফ। তো যাই হোক, চাচা লাশ কাটা ঘরে গিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে এক কোনায় গিয়ে বসলেন। যখন উনি বসলেন তখন উনি দেখছিলেন যে যার লাশটা আনা হয়েছিল সেই লাশটা যেখানে ওনার রেখেছিলেন সেখানেই ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। চাচা আরো কতক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু তিনি দেখলেন যে যাদের ভয়েস তিনি শুনেছেন মনে করলেন তারা কেউ আসছে না, অনেকটা সময় পার হয়ে গিয়েছে। হঠাৎ করে চাচার মধ্যে কেমন জানি ভয় করা শুরু করলো, উনি চারপাশের পরিবেশটা অনেক থমথমে মনে হলো, দূরে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছে কিন্তু ঠিক কুকুর বললেও ভুল হবে, অনেক ভয়ঙ্কর কিছু শব্দ তার কানে আসতে লাগলেন। হঠাৎ করে তিনি যখন লাশটার দিকে খেয়াল করলেন তার মনে হলো যে সেটা নড়ে চড়ে উঠলো, কারণ বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো বিদ্যুতের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল, তো
তখন তো দুপুরবেলা ছিল বোধহয়,
না না সন্ধ্যা হয়ে গেছিল,
সন্ধ্যা হয়ে গেছে,
দুপুরবেলা তারা রওনা দিয়েছিলেন, বাট ওখানে অনেকটা সময় পার হওয়ার পর আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসেন।
আচ্ছা, তখন পর্যন্ত ওই বাইরের কেউ আর আসে নাই, আপনার চাচা শুধু একাই আছেন?
জি, উনি একাই আছেন।
আচ্ছা,
অনেকক্ষণ থাকার পর চাচার মনে হলো যে লাশটা হঠাৎ নড়ে চড়ে উঠলো। চাচার মনে খটকা লাগলেও উনি খুব একটা পাত্তা দিলেন না, কারণ তার মনে হলো হয়তো কোনো বড় ইঁদুর এটা নিয়ে নাড়াচাড়া করছে। ওকে, যাই হোক, আরো কিছু সময় পার হলো, কিন্তু কিছুক্ষণ পর চাচার মনে হলো যে যার লাশ তারা নিয়ে এসেছেন সেই লাশটা উঠে বসেছে এবং একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। চাচা প্রচন্ড ভয় পেলেন, তার ইচ্ছা করছিল ওই মুহূর্তে ওখান থেকে ছুটে বের হয়ে যেতে, কিন্তু তিনি ফিল করলেন তিনি হাত পা কিছুই নাড়াতে পারছেন না, অদৃষ্ট একটা ভয় এসে তাকে চেপে ধরল। তিনি যতই চেষ্টা করেছেন ছুটে বের হতে কিন্তু পারছেন না, কেন পারছেন না সেটাও তিনি বুঝছেন না, এবং যতবারই লাশটার দিকে তার চোখ যাচ্ছে, যতবারই বিদ্যুৎ চমকাচ্ছে, তার মনে হচ্ছে যে লাশটা উঠে বসেছে, পা নাড়াচ্ছে আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। চাচা অনেক ভয় পেলেন, কিন্তু তারপরও তার মনে হলো যে না, যেভাবেই হোক তার এখান থেকে বের হতেই হবে। অনেক মনে সাহস নিয়ে সঞ্চয় করে তিনি ওখান গেটটা খুললেন এবং গেটটা খোলার পর তিনি যেটা দেখলেন সেটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি দেখলেন চার পাঁচটা কুকুর, কিন্তু কুকুরের সাইজের থেকে অনেক বেশি বড়, সাদা রঙের, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, পুরোই ঘরটাকে ঘিরে। লাশ ঘরটাকে ঘিরে।
আচ্ছা, কিন্তু মানে গেট তো বন্ধ ছিল।
চাচা অনেক কষ্ট করে ওটা খুলেছিলেন বের হয়ে যাওয়ার জন্য।
এবং খুলে দেখলেন যে ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, মানে লাশ ঘরের বাইরে কি আপনার চাচা ওয়েট করছিলেন নাকি লাশ ঘরের মাঝে মধ্যেই ওয়েট করছিলেন?
লাশ ঘরের মধ্যেই উনি ওয়েট করছিলেন, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন, তো চাচা মনে করলেন যে আসলে ভিতরে থাকাটাই ওনার জন্য নিরাপদ, বাইরে সেফ না।
আচ্ছা, তখন দরজা খুলে দেখলেন যে চার পাঁচটা কুকুরের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, এবং কুকুর সাইজের থেকে অনেক বড় এবং তাদের চেহারা অনেক ভয়ঙ্কর, চাচা বের হলেই তাকে ছিঁড়ে খাবে এরকম একটা ভয় তার মধ্যে কাজ করছিল। চাচা আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিলেন, বাট সেই কুকুরগুলো ওখান থেকে নড়ছিলই না। তো হঠাৎ করে চাচার কার্জনিক ভয়েস শুনতে পেলেন, কেউ তাকে বলছে আপনি এখানে কি করছেন। তখন চাচা একটু ফিরে তাকালেন, বাট উনি তখনও কাউকে দেখতে পাচ্ছিলেন না। তখন সে আবার ওই ভয়েসটি শুনতে পেলেন যে আপনি এখানে কি করছেন, আপনি বের হয়ে আসেন। চাচা যখন আশেপাশে পরিবেশটা দেখলেন, তখন দেখলেন যে কুকুরগুলো তার কাছ থেকে অনেক দূরে সরে গেছে, তারা দূরে ঘোরাফেরা করছে কিন্তু তার কাছে কেউ নেই। তখন চাচা কিছু দূর বের হলেন এবং তারপরে উনি একটা লোককে কিছুটা দেখতে পেলেন, কিন্তু পুরোপুরি তার চেহারাটা উনি দেখতে পাচ্ছিলেন না। এবং লোকটা তাকে বারবার বলছিলেন আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না, আর পিছন ফিরে তাকাবেন না। তো চাচা হাঁটছিলেন এবং বারবার চেষ্টা করছিলেন পিছন ফিরে তাকাতে, কিন্তু ওই কণ্ঠটা বারবার তাকে নিষেধ করছিল যে আপনি পিছন ফিরে তাকাবেন না, আপনি সামনে যান, সামনে এগিয়ে যান। তাও যাই হোক, চাচা একটা টাইমে জানি না কেন পিছন ফিরে তাকিয়েছিলেন এবং উনি যেটা দেখলেন সেটা ছিল ঠিক এরকম যে উনি যে মানুষটার কথা শুনছিলেন, যে মানুষটাকে উনি দেখছিলেন সেটা ঠিক মানুষও না, মানুষের আকৃতি নেওয়ার চেষ্টা করছিলেন। তার নাকটা ঠিক নাকের জায়গায় ছিল না, হাতগুলো কেমন নড়বড়ে, পাটাও ঠিক পায়ের জায়গায় ছিল না, চোখগুলো অনেক ভিতরে ঢুকানো ছিল, কেমন ভয়ঙ্কর। ওই মুহূর্তে যখন চাচা ওনার দিকে তাকালেন, তখন উনি আরো বিকট শব্দ বলে উঠল আপনি পিছনে তাকাবেন না, আপনি সামনে এগিয়ে যান। তখন চাচা আর সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড় দেন এবং বেশ খানিকক্ষণ দৌড় দিয়ে আসার পর উনি যখন নদীঘাটে চলে আসেন, তখন দেখেন যে পুলিশ আর যারা তাদেরকে আনতে গিয়েছিলেন তারা নদীঘাটে এসেছেন। চাচা তখনও দৌড়াচ্ছিলেন, তার কোনো সেন্স ছিল না। আশেপাশে যারা ছিলেন তখন পুলিশের লোক এবং আরো যারা গিয়েছিলেন মাতব্বর, তারা চাচাকে জোরে ধরে রাখার চেষ্টা করছিলেন কিন্তু চাচা ধরা দিচ্ছিলেন না, হাত পা ছুড়াছুড়ি করছিলেন, যাওয়ার জন্য উতলা হয়েছিলেন। তো অনেক কষ্টে তাকে ওখানে থামানো হয়েছিল এবং একটা টাইমে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাকে ধরাধরি করে গ্রামে আনা হয়েছিল। এটি ছিল আসলে আমার ঘটনা। আসলে ওই দিন কি দেখেছিলেন চাচা সেটা উনি আমাদেরকে এভাবেই ব্যাখ্যা করেছিলেন, কিন্তু কি ছিল সেটা যদি আমরা এখনো চাচার কাছে জানতে চাই উনি আমাদের স্পষ্ট করে কিছু বলেন না। অনেক হয়েছে, এবার উঠো।
নাবিলা এবং মিমের দুজনের ঘটনায় শুনলাম, আর সুমন তুমি তো অনেকক্ষণ ধরে চুপ হয়ে আছো। তবে নাবিলার যে ব্যাপারটি হলো যে গাড়ি অ্যাক্সিডেন্টের যে ঘটনাটা বললো আমাদেরকে, এই ব্যাপারটা কিন্তু একটু মানে আসলেই একটু বেশি অস্বাভাবিক। এমনও হতে পারে যে যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তারা মাঝে মাঝে হাইওয়ে গুলোতে এরকম কিছু দেখতে পারে, কে জানে আসলে কত কিছু মাঝে তো কত রহস্য লুকিয়ে থাকে। আর মিম যে গল্পটি বললেন, সে গল্পটির লাশ কাটা ঘরের যে ব্যাপারটা, আসলেই কিন্তু তাই। গ্রামের মধ্যে দেখা যায় যে গ্রাম থেকে অনেক দূরে দূরে লাশ কাটা বা মর্গগুলো থাকে, তো সেটা নিয়ে আমি অনেক কাহিনীও শুনেছি অনেকের কাছ থেকে। অনেক সময় ডট টিমের কাছে অনেকে এ ধরনের গল্পগুলো বলে। নাবিল এবং মিম অনেক ধন্যবাদ আপনাদেরকে। সুমন অনেকক্ষণ চুপ ছিলে, এখন বাকি ঘটনাগুলো তুমি শুরু করো।
ডট চলছে এবং একের পর এক ঘটনা তো আমরা শুনছি এবং সেই ধারাবাহিকতায় এবার পরের অতিথির কাছে আমরা যাব, তার ঘটনাগুলো শুনবো। তবে সেই ঘটনায় যাওয়ার আগে একটু ছোট্ট করে বলে দিতে চাই, আপনি যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান, আপনি যদি চান যে কোন একটা এপিসোডে আপনিও কোন একটা হন্টেড জায়গায় চলে আসতে, তাহলে কিন্তু আপনি যোগ দিতে পারেন ডট টিমের সাথে। ডট টিম সবসময় আপনাকে ওয়েলকাম করার জন্য বসে আছে। আপনি জাস্ট ফোন করলে চলে আসতে পারেন, অথবা আপনি যদি এসএমএস করতে চান, অথবা আপনি যদি ফেসবুকে আসতে চান ফেসবুকেও চলে আসতে পারেন। ফেসবুকে একটা পেজ পাবেন, আমার পেজ রয়েছে, আমি ঠিকানাটা বলে দিচ্ছি www.facebook.com/rjsuman SUMAN। এখানে চলে আসতে পারেন, এখানেও আপনি চাইলে আপনার মতামতগুলো লিখতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো একটা জার্নিতে চলে আসতে পারেন। তো যাই হোক, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট যারা অতিথি রয়েছে তাদের কাছে। প্রথমে একটু পরিচয়টা জেনে নিই আপনার।
ভাই আমি মোহাম্মদ রাশিদুজ্জামান নাফি, বাংলাদেশ ইউনিভার্সিটি বিবিএ 8th সেমিস্টার।
ওকে, তো নাফি আমরা তো ডার্ক টিমের কাছে আপনার কিছু ঘটনা শুনেছি।
জি ভাই,
আই হোপ যে কিছু ভালো ঘটনা আমরা পেতে যাচ্ছি। আমরা ঘটনার দিকে যাই, প্রথমে কোন ঘটনাটা শেয়ার করতে চাই?
ভাই প্রথমে আমি আমার ছোটবেলার একটা ঘটনা শেয়ার করতে চাই, তো অনুমতি দিলে আমি শুরু করতে পারি
প্লিজ।
তো তখন ছিল 2008 এর একদম শেষে ডিসেম্বর মাস, যে আমাদের স্কুল, আমি আবার উইলস স্কুলে পড়তাম, উইলস সেটল ফর হায়ার সেকেন্ডারি স্কুল। তো আমাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছিল নভেম্বরের শেষের দিকে, মানে ডিসেম্বর মাসটা পুরোই আমাদের হাতে ছিল একদম বন্ধের জন্য, ছুটির। তো তখন আমরা ফ্যামিলিগত ভাবে ডিসাইড করলাম যে আমরা গ্রামে যাবো ঘুরতে, শীতের সময় ঘুরে হয়তো মজা পাবো। তো যথারীতি আমরা ফ্যামিলি নিয়ে চলে গেলাম গ্রামে। তো তখন আমার ইলেকশনের সময় ছিল, যে গ্রামে চারপাশে একটা হই হই রই উৎসব, যে গ্রামের লোকরা যে ইলেকশনটাকে এতটা এভাবে সেলিব্রেট করে সেটা আমি আগে কখনো দেখি নাই। তো গেলাম ভাইরা মিলে, ঘুরতেছি ফিরতেছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। একদিন মেজো চাচুর বাসায় যাই, তো বাসা থেকে আমাদের বের হইতে একটু লেট হয়ে যায়, কারণ মেজো চাচু বললো যে তোমরা আমার বাসায় ডিনার না করে যেতে পারবা না, এতদিন পর ঢাকা থেকে আসো, নেক্সট টাইম আমরা কবে না কবে আসবো, তোমাদের খেতে হবে মাস্ট। তো ভালো কথা, আমরা ডিনার করলাম। ডিনার করার পর তখন আমরা ছিলাম চার ভাই, মানে আমি একা আর বাকি তিনজন আমার কাজিন। তো আমরা যথারীতি সন্ধ্যা 4:30 পরে আমরা ওখান থেকে বের হলাম, শীতের রাত, চারপাশে অনেক ঠান্ডা কুয়াশা, ঠান্ডা বাতাস। তো ভ্যানে করে আমরা সবাই আসতেছি, শীতে সবাই কাপাকাপি লাগাই দিছি। তো এমন সময় ভ্যান বেশ ভালোই যাচ্ছিল, তো হঠাৎ করে মাঝখানে রাস্তায় একটা জায়গা ভ্যানের চাক্কা লিক হয়ে যায়। তো এখন চারজন লোক ভ্যানালা একা, তো ও বলতেছে ভাই আসলে চাক্কা একটা লিক হয়ে গেছে, তো আমার একার পক্ষে টানা সম্ভব না, যদি আপনারা দুইজন নেমে যেতেন একটু আমাকে হেল্প করতেন বা সহযোগিতা করতেন আমার জন্য অনেক সুবিধা হতো। তো আমার দুইটা ভাই নেমে গেল, আর তখন আমি ছোট ছিলাম, ক্লাস 8 পাস করছি, 9 উঠছি মাত্র, উঠবো ভালো কথা। তারা ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে। তো ইতিমধ্যে যখন রাস্তা আমরা একটু সামনে গেছি, তো তখন আমরা দেখলাম একটা জায়গা, একটা দোকান দেখা যায়, ওখানে কুপি নিয়ে একজন বুড়ি মহিলা বসে আছে। তো তার পাশে আর একজন দাঁড়িয়ালা লোক, হয়তো তার হাজবেন্ড বা তার হয়তো সহকর্মী বা কিছু একটা হবে। তো ওনার বেসিক্যালি ছিল চায়ের দোকান, বা চায়ের দোকানের মধ্যে স্পেশাল দুইটা আইটেম, যেটা ছিল একটা দই আর একটা ছিল হচ্ছে গিয়ে গরুর দুধ। গেলাম, যে ওখানে তো ওই বুড়িমা বলতেছে, তাকে আমি সব ফার্স্টে বলছি বুড়িমা আপনি এখানে কি চা পাওয়া যাবে? তো সে আমাকে বলতেছে বাবা তুমি মনে হয় ঢাকা থেকে আসছো। তো বললাম আপনি কিভাবে বুঝলেন? তোমার গলার ভয়েস দেখে আমি বুঝতে পারছি। তো পরে আমার কাজিনরা আসলো, তারা বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো তখন বললো যে বাবা আমার এখানে গরুর দুধটা আর দুইটা তোমরা খেয়ে দেখতে পারো, অনেক বেশি টেস্টি, এরকমটা কোথাও পাবা না। যখনই আমি দই শুনছি আমি পাগল হয়ে গেছি, আমি খাবই খাবো। তো সবাই দইটা খাইলাম, দুধটাও খাইলাম। তবে খাওয়ার পর এত টেস্টি জিনিস যে আমার গ্রামে ওইখানে আসছে এটা আমি আগে জানতাম না, এবং ওই দুইটা ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা দই। তো সহকর্মী ছিল, আমি বুড়িমাকে জিজ্ঞাসা করি না, এটা তার হাজবেন্ড নাকি, তার সাথেই দেখছি আর কি সহকর্মী। তো তার হাতে আমার একটা লাঠি ছিল, তো সেই হাঁটতেছে বললো যে আপনাদের ভ্যানটা হয়তো লিক হয়ে গেছে, আপনি ভ্যানটা আমার দোকানের সামনে রাস্তার উপরে রাখেন, আপনার ভ্যানটা কেউ নিবে না। ভ্যানালা যে সেও বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে রাখলাম। তো বলতেছে আপনার একটু বসেন, আপনার এখানে রেস্ট নেন বা কিছু খান, আমি মেকানিক্স নিয়ে আসতেছি ভ্যানটা ঠিক করার জন্য। তো সে মেকানিক্স নিয়ে আসলো, সে মেকানিক্স ও প্রচুর ফাস্ট, লাইক 2-3 মিনিটস এর মধ্যে একটা ভ্যানের টায়ার রিপেয়ার ঠিক করে ফেলছে। তো ভালো কথা, তারপর সবাই মিলে ভ্যানে উঠলাম। তবে হ্যাঁ এখানে একটা জিনিস কি, বুড়িমাকে আমরা টাকা দিতে গেলাম যে আপনার প্লেট কত করে, তো বললো বাবা আমার টাকা লাগবে না। তো তারা বলতেছে আপনারা আমাদের গ্রামের অতিথি, অতিথি কিভাবে আপ্যায়ন করে, আপনারা আমাদের এখানকার অতিথি, তো টাকা
আমরা
একেবারেই অক্ষম বা সে নিবেই না। তো ভ্যানে ওঠার সময় তারা দুজনই খুব সুন্দর ভাবে আমাদেরকে আগাই দিয়ে গেল, 5 মিনিট আমাদের সাথে ছিল। তো এই 5 মিনিটের মধ্যে শেষের 2টা মিনিট, 3 মিনিট যাওয়ার পর আমি আমার পকেট থেকে ফোনটা বার করি যে ভাইয়াকে বাবাকে একটা ফোন দেওয়ার জন্য। তো আমার ফোনটা স্টার্ট হচ্ছিল না, তো আমার ফোন যখন স্টার্ট হচ্ছে না এটা দেখে তখন আমার কাজিনরাও ফোন বার করে যে আমারটা দিয়ে দে, বাট ইন দ্যাট টাইম ওদের দুজনের ফোনও স্টার্ট হচ্ছে না। শুধু যে স্টার্ট হচ্ছে না তাই না, ইভেন আমাদের ভ্যানের সামনে যে একটা হেডলাইট ছিল ব্যাটারি চালিত সেটাও স্টার্ট হচ্ছে না। লাইক দ্যাট, যে ইন দ্যাট টাইম যে ব্যাটারি চালিত আমাদের কাছে যে কটা জিনিস ছিল, যে কটা গ্যাজেট ছিল, একটাও স্টার্ট হচ্ছে না, ইভেন ভ্যানেরও কিছু স্টার্ট হচ্ছে না। তো আমরা একটা টাইম হুট করে সবাই একটু নার্ভাস হয়ে যাই, আসলে হচ্ছেটা কি, এরকম তো হওয়ার কথা না। তখনও তারা ছিল, একদম যখন শেষের দিকে আবার সবাই গুতাগুতি লাগাইছি যে স্টার্ট কেন হবে না, ফোন খুলো, এই খুলো, সিম আবার লাগাও, আবার ব্যাটারি লাগাও, এই করো সেই করো, সবাই এগুলি নিয়ে ব্যস্ত। তো করতেছে অমন সময় পাশে থেকে বুড়িমা আর ওই বুড়া লোকটা বলল আচ্ছা বাবা আপনারা এবার যান, আর কোনো সমস্যা নাই। এই কথা বলে তারা পিছন দিকে হাঁটা শুরু করলো। তো তখন তারা যে পিছন দিকে হাঁটতেছে আমরা তাদের দিকে ওভাবে ফোকাসিংটা করিনি, কারণ আমাদের ফোনগুলি কেন স্টার্ট হচ্ছে না, আমাদের ফোকাসিংটা তখন এদিকে চলে গেছে। তো তারা আমাদের কাছ থেকে বিদায় নেয়ার উইথিন 2 মিনিটের মধ্যে আমাদের সবার ফোন স্টার্ট হয়ে গেছে।
দোকানটা থেকে কত দূর চলে এসেছে?
দোকানটা থেকে অলমোস্ট কত ভ্যান যদি সে পাঁচ মিনিট নর্মালি চালায় হেঁটে হেঁটে টানে কত দূর আনা যাবে? দুশো
পাড়া। আবার এত দূর কেন এসেছে?
তারা আমাদের সাথে এসেছে বসে আপনারা গেস্ট, আপনি একটু আগে দিই আপনাদেরকে আমরা। তো আমরা ওভাবে পজিটিভলি নিয়েছি যে হয়তো অতিথি পাইছে, তার উপর আমার আব্বু আবার ওই এলাকায় ইলেকশন করতো, আমরা এরকমটাই ধরে নিছি। তো হয়েছে, খুব ভালো কথা। তো ফোনগুলি স্টার্ট হওয়ার পর আমার ভ্যানের সামনে যে হেডলাইট ছিল সেটাও স্টার্ট হয়েছে। তো ভ্যানওয়ালা বলতেছে হয়তো বা এই যে তার একটু ঝামেলা হয়েছিল তাই স্টার্ট হচ্ছিল না। তো তারপর আমরা তাদেরকে খোদাহাফেজ বললো, যখনই পিছিয়ে তাকাই সবচেয়ে অবাক লাগে তখন যে পিছনে আমি কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাই না।
পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেবার সময় হলো। কিবরিয়া আছে আপনার সঙ্গে, সুমন আছে এবং শান্ত আছে অন দ্য স্পট থেকে, সাউন্ডে রয়েছে লোবান। আজকে নাবিলা, মিম, নাফি এবং আরিফকে নিয়ে আপনারা শুনছেন ডরের ৯৪তম পর্ব। গভীর রাত, ঠিক রাত একটায় আরো একবার আপনাকে স্বাগত জানাবো ডরে। বলে দেব ডরের রেসিপি, যারা সত্যি সত্যি ডরকে উপভোগ করতে চান তারা এই রেসিপি মেনে ডর শুনবেন। ফিরছি ঠিক রাত একটায়। ডর খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত একটা, গভীর রাত, শুনশান নীরবতা, কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি। আর যে কি প্রিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনশানে নিরাপদায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে খুব কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন ডর। দেখুন ডর মানে আমরা যে বলি ভয় সেটা পান কিনা। ফিরছে আবার মূল গল্পে। ডর
তাদেরকে খোদাহাফেজ বলবো, যখনই পিছে তাকাই সবচেয়ে অবাক লাগে তখন যে পিছনে আমি কুয়াশা ছাড়া কিছুই দেখতে পাই না।
তাদেরকে দেখা যাচ্ছে
তাদের আমি কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। তো তখন আমি সাথে সাথে, আমি সবচেয়ে ছোট আর আমি যদি কোনো কিছু জিত করি বা ভাইদের কাছে একটু ভালোভাবে চাই, আমার ভাইয়া সবসময় সেটা আমাকে দিয়ে থাকে, সবসময় দিয়ে থাকে। তো তখন ভাইয়া বলতেছে, বড় ভাই যে ছিল তো সে বলতেছে এই ভ্যান ঘুরান, এত লাফালাফি করতেছে, একটা মাত্র ছোট ভাই আমার, কি আর কি কি করবে, ঘুরান ওই পর্যন্ত চাই, ওই পর্যন্ত যে ওখানে এমন কোন অস্তিত্ব
খুঁজতে গেছেন, দোকান পর্যন্ত নেই,
কিছুই নেই, কিছুই নেই, মাত্র মেবি পাঁচ মিনিট বা দশ মিনিটের ব্যবধান হবে,
কিভাবে সম্ভব,
কিছুই নেই। তো তার মাঝে দইটই যে খাইছি বাট এগুলি আমাদের মনে আছে এবং আমাদের পেটও ভরা। তো তারপর আমরা ভ্যান নিয়ে আবার ব্যাক করলাম, সবার মধ্যে চিন্তা যে এটা আসলে কি হইলো আমাদের সাথে, কেউ বিশ্বাস করতেছি না, বা প্রত্যেকেই চাক্ষুষ, প্রত্যেকে আমরা লোকগুলিকে দেখছি, লোকগুলিও আবার সাধারণ লোকের থেকে একটু লম্বা, ৬ ফুট ২ ইঞ্চির উপর আর প্রচুর স্বাস্থ্যবান। আচ্ছা, তো ভাইয়া বললো যে আসলে কি হচ্ছে নাফি, এখন এগুলি কাউকে বলার দরকার নেই, কাউকে শেয়ার করার দরকার নেই, আপাতত আজকে রাতটা পাস করো, দেখো সকালবেলা কি হয়। তো গেলাম, বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, সকালবেলা আমাদের চারজনেরই জ্বর, আমার ১০৩ ডিগ্রি আর যে ভাইয়া আমাকে বললো কাউকে রাত্রেবেলা বলো না তার ১০৪ ডিগ্রি। তার সবচেয়ে বেশি জ্বর। তো বাসায় চাচুরা ছিল, বাবা ছিল, তারা ডাক্তার দেখতে চলে গেল। তো ডাক্তার ডাকছে, ডাক্তার আসে, সে বলতেছে মেবি সিজন চেঞ্জ, হয়তো আবহাওয়ার সাথে ওদের স্যুট করতেছে না, তার জন্য ওদের জ্বরটা আসে। পরে আমরা ফুপিকে একটা কাহিনী ডাক দিয়ে বলি, কারণ ফুপি আমাদের সাথে খুব মিশুক ছিল। তো ফুপি বলতেছে যে রাত্রে হয়েছে, তুমি রাত্রে বলতা সবচেয়ে ভালো হতো, তাহলে সকালে ফজরা জানে আগে তোমাকে হুজুর ডাকাইতাম বা কিছু একটা করতাম। তো ফুপি এই কথা শোনার পর ফুপি ফুপাকে বলে, ফুপা পরে হুজুর ডাকে। তো বাসার সবাই যখন সামনে ছিল, সবার সামনে কাহিনী শুনলো। পরে হুজুর একটা রুমের মধ্যে কিছুক্ষণ ছিল, রুমে থাকার পর সে বার হয়ে আসলো। সে আমাদের চারজনকে ফু দিল। তো ফুটা দিল কেন এটা জানি না, সে বলছে যে এই রিজাল্ট আপনার জানতে হবে না। তো ফুটা দেওয়ার পর সে বললো যে আপনাদের সাথে যা হয়েছে, আপনাদের হয়তো কোনো বদ জিন বা কোনো পেতাত্মা আপনাদের কোনো ক্ষতি করতে চাইছিল, বাট আল্লাহর রহমতে যে আপনাদের সাথে যে দুইটা জিন দেখছেন তারা হচ্ছে কি ভালো জিন, তারা আপনাদের প্রোটেক্ট করছে, এর জন্যই তারা আমাদের সাথে ছিল। এবং মানে আমরা যে গেস্ট হিসেবে তাদের ওখানে আসি বা দাঁড়াইছি, তার জন্য তারা আমাদের আপ্যায়ন করছে। শুধু তাই না, এবং তারা আমাদের একটু আগেও দিচ্ছে, জানি রাস্তার মধ্যে যদি কোনো আবার ক্ষতি টাইপের কিছু হয় বা আবার যদি কোনো পেতাত্মা এসে ভর করে।
এখানে আমার একটু প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে যে রিক্সাওয়ালা আপনার ভ্যানওয়ালা আপনার
ভাইকে যে ভাই আমি 7 দিন ধরে অসুস্থ, আমি আজকে 7 দিন পর বাসা থেকে বের হয়েছি, আপনার আমার ভ্যানের সিটের সাথে দেখতে পারবেন, আমার মেডিকেল রিপোর্ট আছে, এই হসপিটালে এই ডাক্তারকে দেখাইছি, এই তার ডকুমেন্ট। কথা হচ্ছে কি এখন ইলেকশনের সময়, এখানে অনেক নতুন নতুন রিক্সাওয়ালা আসতেছে, অনেক নতুন চায়ের দোকান হচ্ছে, তো সবগুলি লোককে না এই নির্বাচনের সময় আমরা চিনে উঠতে পারি না, বাট এমনি রেগুলার সময় আমরা ঠিকই তাদেরকে চিনতে পারি, কারণ তাদের সাথে আমরা মিশি, বাট এই সময়টাতে তাদেরকে ধরাটা বা চেনাটা খুব টাফ।
ওকে, দ্যাট মিন্স হচ্ছে রিক্সাওয়ালা আসলে ওই রাস্তা দিয়ে তার গত এক সপ্তাহে যাতায়াত
হয় একেবারেই না।
এবং যেহেতু নির্বাচন চলছিল, আমরা নির্বাচনের সময় দেখি যে অনেক সময় ছোটখাটো চায়ের দোকান বা এগুলো কিছু কিছু টং জাতীয় কিছু দোকান হুট করে গড়িয়ে যায়।
হ্যাঁ,
সো এই ধরনের কিছু একটা চিন্তা করা হয়েছে। Okay, so that was your first experience.
Like that, and first experience shudhu tai na, ami ashole ei jinish tar proti onekta curiosity jonme tokhon thekei je ashole ki hochhilo. Er pore ami dui bar oi jagata tei gechi, but ekhon porjonto Allahr rahmate amar sathe kono ekta bad kono erokom scenario hoy nai ba ami erokom face korte sokkhom hoy nai. Allahr rahmate khub safely gechi, ashi amar kono problem hoy nai.
ওকে, সো এটা যেহেতু প্রথম ঘটনা আমাদের শোনা হয়ে গেল, এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই। আর কোন ঘটনা কি আছে যেটা
আমি আমার আরো একটি ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া এবং সবচেয়ে দা সেকেন্ড বেস্ট মিরাকেল, মানে আমি কখনো ভাবিও না যে আসলে এরকমটা মানুষের সাথে হতে পারে। তো ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমি আসলে ছোট থেকে একটু ঘোরাঘুরির দিকে বেশি ঝোঁক ছিল আমার, আমি একটু বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করতাম। তো শুরুর দিকে ইন্টার পরীক্ষা দেওয়ার পর ভার্সিটিতে উঠলাম, ভার্সিটিতে ভর্তি হলাম, ভালোই লাগতেছে, দিনকাল ভালো যাচ্ছে, অন্যভাবে পড়ালেখার একটা প্রেশার নাই, অনেক হাতে সময় পাচ্ছি। তো এই সময়টাতে আমার ঘোরাঘুরির মাত্রা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, আমি যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছি, একদম ফ্রিডম নিয়ে ঘুরতেছি, অনেক নতুন নতুন ফ্রেন্ড আসতেছে, সবার সাথে পরিচয় অনেক মজা লাগতেছে, মানে দিনকাল পুরো অন্যভাবে যাচ্ছে আর খুবই ভালোভাবে যাচ্ছে, যেটা কিনা আশা করি নাই কখনো। তো আমি আবার দুইটা জিনিস খুব পছন্দ করি, একটা হচ্ছে গিয়ে লং রাইডে যাওয়া, সাইকেল বা গাড়ি, সাইকেল বা গাড়ি যে দুইটা যেকোনো একটা হলো আমার কাছে সবচেয়ে বেস্ট, যেকোনো ওয়েদার সাথে আমি খাপ খাওয়া নিতে পারি। তো একদিন আমি আর আমার একটা ফ্রেন্ড, খুব ভালো একটা ফ্রেন্ড, দুজনই আমরা সাইক্লিস্ট, তো হুট করে চিন্তা করলাম যে শুক্রবার দিন দুপুরে জুমার নামাজ পড়ে, তো চল এখন জাহাঙ্গীরনগর যাবো, ওখানে যে খিচুড়ি খেয়ে আসবো, জাহাঙ্গীরনগর গেটের কাছে যে খিচুড়ি রোস্টার বেচে, ইটস আ ভেরি টেস্টি ফুড, রওনা দিলাম সাইকেলে করে যাব। তো সাইকেলে করে গেলাম, ওখানে জাহাঙ্গীরনগরে কিছু ফ্রেন্ড ছিল, ওদের সাথে পরিচয় হলো। তো আমাদের ব্যাক করতে একটু লেট হয়ে গেছিল, যে আমরা বুঝতে পারিনি যে এত ফার্স্ট টাইমটা চলে যাবে। তো আমরা যখন ব্যাক করতেছিলাম তখন অলমোস্ট কত 6:30 কি 7 বাজে, আর শীতের সময় 6:30-7 দিকে অনেক ভালো একটা অন্ধকার হয়ে যায়, আর হাইওয়েতে কখনো ল্যাম্প পোস্টও থাকে না, তো রাস্তাঘাট প্রচুর অন্ধকার ছিল, আমাদের সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছিল। তবুও চাঁদের আলোতে যথারীতি যতটুকু ভালোভাবে সম্ভব ট্রাই করছে হার্ড অ্যান্ড সোল চালানোর। তো মাঝখানে রাস্তার মধ্যে একটু ভাঙা ছিল, তো ওই জায়গাটা আমি ভালোই গেস করতে পারছি। তো গেস করার ফলে আমি ভাঙাটা ক্রস করার জন্য আমি একটু ডান দিকে যে সাইকেলটা নিয়ে ইউটার্ন নিয়ে চলে যাবো বা একটু ঘুরে নিয়ে যাব, তো এর জন্য আমি ডান দিকেও নিছি। তো এখন আমি যখন বাম লেনে আসবো বা আমার লেনটাতে আমি আসবো, এমন সময় পিছন থেকে একটা বাইক হর্ন দিচ্ছে তাকে সাইড দেওয়ার জন্য, সে বারবার ডিপেট শো করতেছে যে তাকে সাইড দেওয়ার জন্য আপনি আরেক দিকে সরে যান, আমাকে আগে যেতে দেন। তো যথারীতি আমি ডান দিকে একদম চেপে যাই, তো ডান দিকে চেপে যাওয়া আমার ভুলটা হয় সেটা হচ্ছে গিয়ে ডান দিকটা ছিল একেবারে হাইওয়ে বাসের জন্য, যেখানে বাসগুলি 100, 110, 60, 70 এরকম স্পিড অ্যাভেলেবেল থাকে। তো পাশে দিয়ে অলরেডি একটা বাস চলেও গেছে, তো আমার তো অবস্থা একটু বেশি খারাপ যে কি না কি হয়, কি ভুল করলাম। আর একটা বাস যখন 60 বা 70 আসে তখন কিন্তু আসলে বোঝা যায় না, পিছনে এই তাকাবো মাথা ঘুরাইতেই দেখি আর একটা বাস চলে আসে। তো এরই মধ্যে আমার সাথে আর একটা ফ্রেন্ড যে ছিল ওকে বলে নেই, ও আবার অনেক আগে চলে গেছে, ভাঙা গর্তটা ছিল ও ওটা উপর দিয়ে নিয়ে গেছে, তো তার জন্য ওকে থামতে হয় নাই আর সাইকেল স্পিডও কমাতে হয় নাই, তো ওর মতো টান্দা টান্দা চলে গেছে, ভালো কথা। তো আমি একদম ডান দিকে পড়ে গেছি, তো এখন ইন দ্যাট টাইম অপোজিট ডিরেকশন থেকে আর একটা বাস আসতেছে, অ্যান্ড আমার পিছনেও একটা বাস আসতেছে, সে বারবার হর্ন দিচ্ছে, ডিপ্যাড দিচ্ছে এবং তার স্পিডটা প্রচুর, এটা আমি বুঝতে পারতেছি তার হর্ন দেখে, তার স্পিড বা গেসিং থেকে। তো এমন সময় একটু সুঠাম দেহের লোক, সুস্বাস্থ্যের অধিকারী লোক, সে কোত্থেকে এসে আমাকে ধরলো, আমার পুরো সাইকেলের উপর মনে হয় সে যেন ভর করলো বা সাইকেলটাকে সে ধরলো, ধরে এত জোরে একটা টান দিল যে পুরো এলিয়েন থেকে একদম ওই পার নিয়ে গেল, একদম এপার থেকে ওপার, যে আমি পুরো সারপ্রাইজড। এন্ড আমি কখনো এতটা স্পিড পাইনি, কারণ আমার সামনে দিয়ে একটা বাস যদি 60 স্পিডে যায় তাকে ওভারটেক করতে হলে অবশ্যই আমার 65 থেকে 70 উঠাতে হবে, তো একটা সাইকেলে কখনো 70 স্পিড উঠানো পসিবলই না, একেবারে ইম্পসিবল। তো ইন দ্যাট টাইম বাসের সামনে দিয়ে আমাকে ওভারটেক করে সে নিয়ে গেল, এন্ড টোটালি সেফ প্লেস। তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি যেখানটা দাঁড়াইছিলাম বা যে জায়গাটা পড়ছিলাম ওই জায়গাটা দুইটা বাস যখন সাইড ক্রস করতেছিল, কোন একজন নর্মাল মানুষ বা একজন সুস্বাস্থ্যের অধিকারী কে ওখানে দাঁড়ায় থাকার মতো স্পেস পাবে না।
আপনার ফ্রেন্ড কোথায় ছিল?
সে অনেক আগে চলে গেছে, সে আর পিছন দিকে তাকায়নি, তো সে আবার পরে সামনে যে থামছিল থেমে সে আমাকে ফোন দিছিল। তো আমার
ঘটনাটা হচ্ছে এরকম যে যখন মানে কোন একটা ইনসিডেন্ট, এমন একটা ঘটনা ঘটে গেছে যেখানে আপনি পুরো দুটো গাড়ির মাঝে পড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কোন একটা লোক উদয় হয়ে আপনাকে ওখান থেকে খুব তড়িৎ গতিতে বের করে নিয়ে,
আর লোকটা যে আমার সামনে থেকে আসে দানা, লোকটা আমার পিছন থেকে আসে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম পিছন থেকে কি, আমি তো পিছন দিকে কখনোই তাকাবো না ইন দ্যাট টাইম। তো পিছন থেকে সে আমাকে আসছিল, আর পিছন থেকে এসে সে আমার সাইকেলের আমার বাম হাতটা আর আমার সাইকেলের পিছনে যে সিটটা এই দুইটা ধরছে। এই দুইটা ধরায় কি হয়েছে, আমার সাইকেলটাকে সে বাম দিকে বিদ্যুৎ বেগে নিয়ে গেছে আর আমি পুরো ইমব্যালেন্স, পুরাই ইমব্যালেন্স। কারণ ইমব্যালেন্স এই জন্য আমি বলবো যে সাইকেলটা যখন সে বাম দিকে নিয়ে থামাইছে তখন আমি বাম দিকেই পড়ে গেছি, যদি আমার ব্যালেন্স থাকতো আমার সাইকেল নিয়ে পড়তাম, বাট আমার সাইকেল স্ট্যান্ড, বাট আমি কেন পড়ে গেছি।
তারপর কি হলো ওই লোকটার সাথে?
তো ওই লোকটা পরে আমাকে হাত ধরে উঠাইলো, বললো যে ভাই এরকম ভুল করতে হয় না, এটা তো হাইওয়ে আর একটু দেখে শুনে চালানো ভালো। তো বললাম ভাই থ্যাংক ইউ ভাই, মানে থ্যাংক ইউ যে তাকে আমি বলবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না, আমার গায়ে ময়লা লাগতেছিল, আমি ময়লাটা সরাচ্ছিলাম, তাকে কিছু বলবো এই ঠান্ডার মধ্যে আমি ঘামতেছি এরকম হচ্ছে, তো টোটালি স্পিচলেস। তো তারপর সে বলো এই কথা বলো, আচ্ছা ভাই ঠিক আছে আমি এখন যাই, খোদা হাফেজ। তো বললাম হ্যাঁ ভাই শিওর ঠিক আছে। তো আমি এই করে দেখলাম আমার সাইকেলে কোনো ময়লা লাগছে কিনা, এটার দিকে নজর দিই, তো দেখলাম আমার সাইকেলে কোনো ময়লা টলা কিছুই লাগে নাই, যা লাগার আমার প্যান্টে, মানে আমি আসারটা যখন খাইছি তখনই আমার গায়ে ময়লাটা লাগার লাগছে, তো ভালো কথা। তো তারপর আমি তাকে তার সাথে একটু কথা বলা বা তার নামটা জানা বা তার কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়ার একটা কিউরিয়াসিটি মাথায় জাগে যে যাই না একটু হ্যান্ডশেকটা করি অ্যাটলিস্ট। তো তাকায় আমি সবচেয়ে বেশি সারপ্রাইজড যে আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না, মুহূর্তের মধ্যে একজন লোক এভাবে আসবে, মুহূর্তের মধ্যে একজন লোক সেভ করবে আর মুহূর্তের মধ্যে সে চলে যাবে, এটা আমি একেবারে মানতে পারতেছি না। আর ঘটনাটা সাক্ষী আমি আর আমার সাথে যে ফ্রেন্ড ছিল ও আমাকে বারবার কোশ্চেন, ও অলরেডি পিছন থেকে আসা শুরু করতেছিল যে তুই নাই কেন, তুই এত ঘামতেছিস কেন, তোর গায়ে এত ময়লা কোথেকে লাগলো, সাইকেল এখানে থামাইছে কে?
আপনি আর ওই লোকটাকে দেখেনি? মানে যেহেতু বলছিলেন হাইওয়েতে আছেন, দ্যাট মিন্স হাইওয়েতে তো দৃষ্টিসীমা অনেক দূর পর্যন্ত যায়,
অবশ্যই
মানুষ
অবশ্যই
হুট করে নাই হয়ে যাওয়ার মতো কোনো রিজন,
অবশ্যই। তারপরে আমি ওকে বললাম, তো ও তখন বলতেছে তুই যে এটা বলতেছিস তোর প্রমাণ কি, তুই আসবে কি? তো তখন আমি বললাম দোস্ত তুই কি একটু আমার টিউবটা টায়ারটা চেক করে দেখতে পারবি? তখন সে দেখলো সাইকেলে যদি আপনি স্লাইড দেন তো স্লাইড দিতে গেলে আপনার টায়ারটা অনেক ক্ষয়ে যায়, প্রচন্ড রকমের ক্ষয়ে যায়। তো সে দেখতেছে যে আমার সাইকেলের টায়ার নষ্ট হয়ে গেছে, যে একটা যে স্লাইড হয়েছে রাস্তার মধ্যে একটা দাগ যে পড়বে ওরকম একটা স্ক্র্যাচ দেখা যাচ্ছে, ওর ফোনের ফ্ল্যাশ লাইট, কারণ তখন সন্ধ্যাবেলায় ফ্ল্যাশ লাইট বা ওর হাতে আর একটা লাইট ছিল সেটা হচ্ছে গিয়ে হেডলাইটের মতো সামনে, ওইটা দিয়ে বলতেছে তো এদিকে মনে হয় একটা দাগ পড়তে পারে, আর সাইকেলে এখানে দেখ স্লাইডের মধ্যে তোর সাইকেলের যে টায়ারের টিউবের মধ্যে যে কাটটা ছিল সে কাটটা ক্ষয় হয়ে গেছে, মেবি কেউ স্লিপ কাটছে বা কিছু একটা হয়েছে। তো তারপর আমি বললাম দোস্ত আসলে হইতে পারে, বাট আসলে এরকমটা আমার সাথে কখনো হয় নাই। পরে ও আমাকে নিয়ে একটা চায়ের দোকানে পাশেই ছিল, সামনে চায়ের দোকানে বসলো, কিছু খাওয়ালো, তো আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম ওই জায়গা। তারপর আস্তে আস্তে ঢাকার দিকে বাসতে থাকি। তো আসার মধ্যে রাস্তায় টিউবে সমস্যা হয়নি, বাট বাসার কাছে কাছে আসতে যাওয়ার পরে আমি আর সাইকেল চালানোর সেই শক্তিটা পাইনি, পরে আমার হেঁটে আসতে হয়েছে সাইকেল নিয়ে।
একটা জিনিস আমি এখানে একটু অ্যাড করতে চাই, কিছু কিছু জায়গায় এমন হয়, এইটা হচ্ছে মানুষের কি বলে একটা টেন্ডেন্সি আছে যে মানুষ অনেক সময় খুব তড়িৎ গতিতে কিছু কাজ করতে পারে। লাইক আমরা কি করি যে যখন আপনি নর্মাল বসে আছেন, আপনাকে সাইড থেকে কেউ একজন আঘাত করে আসতে, আপনি কিন্তু নিজের অজান্তেই হঠাৎ করে আপনার মাথাটা সরিয়ে ফেলবেন অথবা প্রোটেক্ট করার চেষ্টা করবেন, যেটা জাস্ট উইদিন এ মোমেন্টের মধ্যে হয়ে যায় এবং খুব তড়িৎ গতিতে, আপনি নিজে গেসও করতে পারেন না
অবশ্যই
কোন একটা অ্যাকশনের প্রেক্ষিতে আপনি এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া করতে পারেন।
তো
এটাও এমনও হতে পারতো যে আপনার বডি পার্ট, আপনার ইন্দ্রিয়গুলো এত বেশি পরিমাণে রিয়্যাক্ট করে, মানে এত পরিমাণে অ্যাকশন করে যে খুব দ্রুত উইদিন এ মোমেন্টের মধ্যে কোনো কিছু একটা করে ফেলতে পারে। বাট ঘটনা হচ্ছে আপনি যখন সেফ হয়ে গেলেন, যখন একটা মানুষের সাথে কথা বললেন এবং কিছুক্ষণ পরে মানুষটা নাই হয়ে গেল, এটার কোন রিজন আমি খুঁজে পাচ্ছি না।
হ্যাঁ, এটার কোন রিজন আপনি খুঁজে পাচ্ছেন না, এটার রিজন আমি অলমোস্ট ছয় মাস ধরে ঘাটতেছি যে আসলে কি হলো। ওই রাস্তায় আমি আরো অনেকবারও গেছি। তো আর একটা কথা ভাই, আপনি যেটা বললেন যে আমরা হয়তো তড়িৎ গতিতে অনেক কিছু করে ফেলতে পারি, বাট আমরা কখনো 60 কিলোমিটার/সেকেন্ড স্পিডে একটা বাস আসবে সেটাকে ক্রস করতে আমার যে স্পিড উঠাতে দরকার হবে সেটা কিন্তু আমি রাতারাতি বা সেকেন্ডের উপর উঠাতে পারবো না সাইকেল দিয়ে,
সম্ভব না, রাইট?
কোনোভাবেই সম্ভব না। বাসের সামনে দিয়ে ওভারটেক করবো এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি
প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে গেছে যেটার উত্তর আমরা খুঁজে পাইনি। তো যাই হোক, এরকম প্রশ্নের উত্তর যদি কারো জানা থাকে, হয়তো বা ডরের শ্রোতা যারা রয়েছে তারাই আমাদেরকে উত্তর দিতে পারবে যদি তাদের কোনো উত্তর জানা থাকে। তো অনেক ধন্যবাদ নাফি, আপনি আমাদের
এই জানিয়ে ধন্যবাদ সুমন
ভাই। শান্ত, চলো নেক্সট ঘটনার দিকে যাই।
চলো সুমন।
আচ্ছা, নেক্সট যিনি আছেন তার পরিচয়টা একটু প্রথমে জানি, কোথায় থাকেন, কি করেন আপনি?
জি, আমি ঢাকা জুরাইন থাকি এবং আমি ছোটখাটো একটা জব করছি।
ওকে, আপনার নামটা?
হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ খান।
আরিফ খান। সো আরিফ, ডট টিমের কাছে কিন্তু আমরা শুনেছি আপনার দু একটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান। যদিও ঘটনাটার কিছু কিছু বিষয় আমি জানি, হয়তো পুরোপুরি জানি না, এবং এখানে যারা আছেন প্রত্যেকের ঘটনায় আমি একটু একটু করে জানি, এর মধ্যে অনেকের ঘটনা পুরোপুরি জেনে ফেলেছি, আরো কিছু হয়তো জানবো। তো আমরা আপনার ঘটনার দিকে যাই, এক্সপিরিয়েন্স গুলো কোথায়, কবে, কিভাবে ঘটেছে?
জি, ঘটনাটি ঘটে আমার এক বন্ধুর সাথে এবং ঘটনাটি ঘটে আজ থেকে 4-5 বছর আগে। তো আমার বন্ধুর নাম হচ্ছে আরিফ, ও যেভাবে বলছে সেইভাবে বলছি। তো ও একটা ফ্যাক্টরিতে কাজ করেন, ফ্যাক্টরিটা হচ্ছে ইসলামপুর। সো ওইখানে একটা রাস্তা ছিল ওদের ফ্যাক্টরি যাওয়ার যে পথটা, এবং খুবই সরু একটা গলি, একটা রিক্সা যাওয়া আসা অসম্ভব, এবং কি একটা রিক্সা যাতায়াত খুবই
মানে এতই সরু যে একটা রিক্সা ভালো করে যেতে
প্রবলেম হয়ে যায়, শুধু মানুষজন যাতায়াত করেন। সো ঘটনাটি যেদিন ঘটে, তো আমার বন্ধু আরিফ ফ্যাক্টরির ভিতরে যে জানালা, সেই জানালার দিকে একবার চোখ গেল। ওই ফ্যাক্টরির যে ম্যানেজার তাকে বললেন।
আচ্ছা, কখনকার ঘটনা এটা, রাতে না দিনের বেলা?
ঘটনাটি এটা দিনেই, দুপুর দিকে।
আচ্ছা,
তো যখন জানালার দিকে তাকায় দেখে যে অনেকগুলি তাবিজ, মানেটা কি এখানে এত তাবিজ কেন? তো ম্যানেজারকে প্রশ্ন করলেন, আচ্ছা চাচা এখানে এত তাবিজ কিসের জন্য? তো ম্যানেজার উত্তর দিলেন, এত কিছু দেখে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু মন দিয়ে ডিউটি করবে, বাস আর কিছু না। তো এইসব ভাবল না। তো ওই দিন রাতে ওই ফ্যাক্টরির যে হেল্পার, সব হেল্পাররা চলে যান যা যার বাসায় কাজ শেষে। তো আরিফ ওই ফ্যাক্টরিতে রাতে থাকেন, এবং ম্যানেজারের বাসা খাওয়া দেওয়ার পর যখন ফ্যাক্টরিতে আসেন, তার বেড সবকিছু গুছিয়ে সে ঘড়ির দিকে তাকালেন, দেখলেন যে এখন প্রায় 8:30 বাজে। সো এত জলদি ঘুম আসবে না। সো আরিফ ভাবলেন যে বাইরে থেকে একটু ঘুরে আসি। তো যখন এখানে বলে নেওয়া ভালো, গুল্লির মাথায় একটা চায়ের দোকান আছে, সো ওই চায়ের দোকানে সে সময় কাটাবে। তো ও যখন ওই গলির মাথায় যান, দেখে যে চায়ের দোকান খোলা আছে এবং অনেকগুলি লোক বসে আর টিভি দেখছেন। সো ওই চায়ের দোকানে ঢুকলেন, ঢুকে সে বসে টিভি দেখছেন। তো একসময় টিভি দেখতে দেখতে হঠাৎ ঘড়ির দিকে তাকালেন, তখন দেখে যে রাত 10টা বেজে গেছে। সো ভাবলেন যে আরেকটু দেখি, বেশ ভালোই লাগছে। তো নেক্সট টিভি যখন দেখছেন, দেখতে দেখতে এবার রাত 12টার কাছাকাছি। তো এবার একটু ভাবলেন যে না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, আমি আমার ফ্যাক্টরিতে চলে যাই, ওইখানে আমাকে ঘুমাতে হবে। তো এটা বলে সে উঠে যখন ফ্যাক্টরির দিকে যাবে, সেই গলির কাছাকাছি যখন আসছে, সো দেখে যে একটি বয়স্ক লোক মুরব্বী এবং তার হাতে একটি টর্চ লাইট। সে আরিফকে বললেন যে বাবা আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, আমার ভয় করছে। তখন আরিফ প্রশ্ন করলেন যে আপনি আপনার হাতে টর্চ লাইট, আপনি ভয় পাচ্ছেন এত বড় লোক? তো বলছে না আমার ভয় লাগছে, তুমি একটু এগিয়ে দিয়ে আসো। বললো কোথায় যাবেন? বললো যে ওই তো সামনেই। তো এইটা বলে ও যখন হাঁটছে, তখন মুরব্বী বললেন ঠিক আছে বাবা তুমি যাও, আমি একাই যেতে পারবো। তখন বললো ঠিক আছে যান আপনি। তো ও ফ্যাক্টরি দরজা লক করে, ও যখন ওর বেডে যখন শুতে যাবে, তখন রাত শুতে শুতে ঘুমাতে রাত 1টা বেজে গেছে। তো খেয়াল করলো যে তাদের যে মেইন দরজা, ওই মেইন দরজার বাইরে কেউ একজন ঝাড়ু দিচ্ছে। সে ভাবলো ঝাড়ুতে দেবে সকালে, যে বোয়া ওই বয়সে চারদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, তো এত রাতে এখানে কে ঝাড়ু দিতে আসবেন? সো এসব চিন্তা করতে করতে হঠাৎ করেই ওই মেইন দরজার বাইরে একজন লোক এসে খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর বলছে যে আরিফ দরজাটা খোল, তোদের এই মালটি নিয়ে যা, আরিফ দরজাটা খোল, তোদের এই মালটি নিয়ে যা। তখন বললো আরে সব হেল্পাররা চলে গেছেন রাত 8টার আগে, রাত এখন বাজে 1টা, সো এত রাতে এইখানে এসে আমাকে ডাকবে, আমাকে জিনিসটা দিতে আসবে? এবার একটু ভয় পেয়ে গেল আরিফ। সো এইভাবে ভয় পাওয়ার পর ও তখনও নর্মালি ছিলেন, ও যখন ঘুমাবে তখন ভয়ে লাইট সব জ্বালানো ছিল, নিভায়নি। সো ওই ফিল করলো যে ও যেখানে শুয়েছিল তার মাথার পাশে একজন বসে বিকট ভাবে নিঃশ্বাস ফেলছে।
আজকে নাবিলা, মিম, নাফি এবং আরিফকে নিয়ে আপনারা শুনছেন ডরের 94তম পর্ব। ধারণ করা হয়েছে রাজধানীর অভিজাত এলাকার একটি বহুতল ভবনের ছাদে। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সাউন্ডে রয়েছে লোবান, অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত। আরো একবার বিরতির সময় হয়ে গেল, গভীর থেকে গভীর হচ্ছে রাত। রাত অন্যরকম একটা আবেদন, একেবারে শুনশান নিরবতায় কোন একজন নির্জন পথচারীর জন্য রাত অন্যরকম, একেবারে বিরহ কাতর একটা মানুষের জন্য রাত অন্যরকম, কিংবা ব্যথায় শোকে কাতরে রাতটা কারো কারো কাছে একেবারেই অন্যরকম। কিন্তু যারা ডর শুনছেন তাদের কাছে কিরকম? ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট প্যাক। তাই যেখানেই থাকো, যেখানেই যাও, ব্যাকপ্যাকে সব সময় সহজেই সাথে রাখতে পারো এই স্মার্ট প্যাক।
It's ABC Radio on air 24/7. Tune in.
নাবিলা, মিম, নাফি এবং আরিফকে নিয়ে আপনারা শুনছেন ডরের 94তম পর্ব। 4 মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি, সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে। ডরটি আপনারা শুনছেন আমি আর জে কিপ্রিয়ার উপস্থাপনায় এবং পরিকল্পনায়। সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে, এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kiptia.rj আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিপ্রিয়া নামে। ফিরছি আবার মূল গল্পে।
ও যখন ঘুমাবে তখন ভয়ে লাইট সব জ্বালানো ছিল, নিভাই নেই। সো ওই ফিল করলো যে ও যেখানে শুয়েছিল তার মাথার পাশে একজন বসে বিকট ভাবে নিঃশ্বাস ফেলছে। ঘটনাটি হয়েছিল যখন তার ফ্যাক্টরি
রাতের বেলা ঘুমিয়েছিল,
রাতের বেলা ঘুমিয়েছিল, তখনই ওর মা দরজায় কেউ নক করছে এবং যেরকম ঝাড়ু দিলে যে একটা সাউন্ড আসে, খুবই বিকট ভাবে খুবই জোরে সাউন্ড আসছে। তো ভাবছে যে এত রাতে এইখানে ঝাড়ু দিতে কে আসবে, ঝাড়ু দিবে সকালে ভোরে। সো একটু খটকা লাগলো ওর মনে, সো তখনও ভয় পায়নি। তো কিছুক্ষণ পরেই ওই দরজায় একজন লোক এসে খুব জোরে জোরে ডাকছে আর বলছে যে আরিফ দরজাটা খোল তোদের এই জিনিসটা নিয়ে,
মানে কোন মাল নিয়ে আসছে ওই ডেলিভারিটা নিয়ে।
জি জি
অবশ্যই। মানে ভয়েসটা কি কোনো পরিচিত ভয়েস?
হ্যাঁ, ভয়েসটা খুবই পরিচিত এবং ভয়েসটা এরকম যে ওই ফ্যাক্টরি যারা হেল্পার কাজ করেন তাদের একজন ভয়েস। তো বলছে যে রাত 8টার আগে তারা চলে গেছেন, রাত বাজে 1টা, এখানে তো আসার অসম্ভব। সে কোনো কথাই বলছেন না এবং দরজাও খুলছেন না ভয়ে। সে যখন ঘুমাতে যাবে সে ভয় কম্বল মুড়ি দিয়ে আর কি শুয়ে আছেন, খুবই ভয় পাচ্ছেন। ও যখন ঘুমাচ্ছে তখন সে ফিল করলো যে তার মাথার পাশেই একজন লোক বসে খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন, তার মাথার উপর নিঃশ্বাস ফেলছে এবং গরম যে আবহাওয়াটা সেটা বুঝতে পারছো, তখন গরম নিঃশ্বাস ফেলছেন এবং কিরকম যেন একটু গুঙ্গানো গুঙ্গানো শব্দ করছেন জোরে জোরে। তখন তো ওই ভয় ওর দাঁত মুখ সব লেগে যায়, ঠোঁটের সাথে ঠোঁট লেগে যায়, খুবই ভয় পেয়ে যায়। সো ওই দিন রাতে আল্লাহ আল্লাহ করে ও ঘুমানোর চেষ্টা করলো কিন্তু কোনো ঘুমাতে পারলো না। সারা রাত মনে হচ্ছে ওই লোকটাই বসে নিঃশ্বাস ফেলছে এবং গুঙ্গানির শব্দ বারবার দিচ্ছে। তখন সে শুনতে পেল যে বাইরের থেকে অনেকগুলি লোক এবং জিকির করতে করতে ওই গলিতে যাচ্ছে এবং মনে হচ্ছে কেউ একজন মারা গেছেন, সেই লাশটাকে আনছেন। সো আরিফের মেইন দরজা নক করছেন যে আরিফ দরজাটা খোলো, অনেকবার বলার পর সে দরজা খুলছে না ভয়ে। সো এইভাবে প্রায় ফজরের আজান পড়েই গেল এক সময়। সো ফজরের আজানের পর এবারও সে শব্দ পেল যে আরিফ দরজাটা খোল, চালু খোল। তখনই আরিফ ভয় ভয় দরজা খুললো, দরজা খুলে দেখে যে আসলে অনেকগুলি লোক। সো একটা খাটের ওপর একটা লাশ এবং সে বলল যে এটা কি, কয়েকটা লাশ, এটাকে গোসল করা হবে। তো বলল এইখানে কেন, তোদের ফ্যাক্টরির সাথে গোসল করার ঘর,
যেটা আরিফ জানতো না,
যেটা আরিফ জানতো না। সো আরিফ শোনার পর বলল এই ফ্যাক্টরির সাথে যে গোসল করার ঘর এটা তো আমি জানি না, এটা হয়তো তুমি জানো না, তোমাকে বলা হয়নি, কিন্তু এটার সাথে লাশ গোসল করার ঘর এবং এটাকে এখন গোসল করা হবে। তখন আরিফ এবং অন্যান্য লোকেরা লাশের মুখ খুলে যখন ঘরে নিয়ে যাবে তখন আরিফ ওই লাশের চেহারাটা যখন দেখতে পায়, দেখেই সে জ্ঞান হারা হয়ে যায় ভয়।
কেন, লাশের চেহারাটা কি খুব বেশি বিকট ছিল?
বিকট বলতে একজন সাধারণত ভাবে যেভাবে লাশ ঠিক ওই রকম ভাবি, কিন্তু
আমার ধারণা হচ্ছে যে মানে ও সারা রাত যেই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে শান্ত, যে ভয়ের মানে ট্রমার মধ্য দিয়ে গেছে, এর ঠিক সকালবেলা উঠে একটা লাশ দেখে মানে
ওই ট্রমা থেকে বের হতে পারে,
ধরে রাখতে পারেনি,
যা
হতে পারে।
আর দ্বিতীয় হচ্ছে ও জানতে পেরেছে যে ওদের ফ্যাক্টরির সাথে যে লাশ ঘরটা এটা এতদিন জানতো না, তখন এটা জানার পর খুবই আরো বেশি ভয় পেয়ে যায়, তখন ও নিজেকে আর ধরতে বলো না, জ্ঞান হারা হয়ে যায় এবং ওকে ডাক্তারখানা নিয়ে যায়। দুই মাস ও অসুস্থ ছিলেন এবং দুই মাস পর ও আর ওই ফ্যাক্টরিতে কাজ করে না।
একটা জায়গায় আমি কিছু জায়গায় একটু কনফিউশন হয়তো বা অনেকে যারা শুনবে বা এখানে আমরা যারা আছি কারোর মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে, আমার মনে হয় একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে আরিফ যখন রাতের বেলা এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে গেছিল এবং রাতের বেলা সে দরজায় কয়েকবার বেশ কয়েকবার নক শুনতে পায়, তাকে দরজা খোলার জন্য খুলতে বলা হয় বাট সে ভয়ে দরজা খোলেনি, সারা রাত এভাবেই তার পার হয়। এবং ভোরবেলা এসে যখন সত্যি সত্যি মানুষ দরজা নক করে তখনও সে ভয়ে দরজা খুলছিল না, এখন এসে বুঝতে পারে যে এবার খোলা হয়তো বা উচিত, তখন খুলে যখন লাস্টটা দেখে তখনই সে ভয়টা
সে ভয় পেয়ে।
যদিও আমি মানে আরিফের ঘটনা বললো, আপনার বন্ধু আরিফের ঘটনা আপনি বলেছেন,
জি জি,
এবং হয়তো একটু নার্ভাসনেস এর কারণে কোথাও কোথাও একটু ঘটনাটা হয়তো বা ভালোভাবে অনেকের কাছে ক্লিয়ার না হতে পারে। তো যাই হোক, অনেক ধন্যবাদ আরিফ আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য। সো অনেক থ্যাংকস আরিফ আপনাকে,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি এবিসি রেডিওকে, খুবই একটা পপুলার শো এবিসি রেডিও, যে ডটটা খুবই পপুলার একটা শো।
আসলে পপুলার কিনা আমরা জানি না, আমরা শুধু চেষ্টা করি প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য এবং প্রত্যেককে এই ঘটনাগুলো শোনানোর জন্য, এবং আমরাও চাই প্রত্যেকে যেন আমাদের সাথে শেয়ার করে ঘটনাগুলো এবং আমাদের একটা পার্ট হয়। তো অনেক থ্যাংকস আরিফ ভাই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ছোট্ট একটা বিরতির সময় আরো একবার, একটু পরে আবারও ফিরবো। রাত গভীর হয়েছে, ঘটনাগুলো মনের মধ্যে অন্যরকম একটা তত্ত্বনা তৈরি করেছে। এই গভীর রাতে এই ঘটনাগুলো মস্তিষ্কে অন্যরকম একটা অনুরণন তৈরি করে। আমরা জানি যারা ঘটনাগুলোকে বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মাপার চেষ্টা করছেন তাদের সবার জন্য আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, এটি কোনো বৈজ্ঞানিক যুক্তিসিদ্ধ অনুষ্ঠান কিংবা ঘটনা প্রবাহ নয় যাকে যুক্তির আলোয় আপনি মাপবেন। তবে এটা ঠিক পৃথিবীর অসংখ্য অসংখ্য বিষয় যা এখনো বিজ্ঞানের কাছে অনাবিষ্কৃত। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন পর্যন্ত যেমন ভাবে পাইনি, ঠিক তেমনি ভাবে আমাদের প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া অসংখ্য অসংখ্য তুচ্ছ থেকে শুরু করে বৃহত্তর ঘটনার কোনো বর্ণনাই বৈজ্ঞানিক উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যাদের জীবনে ঘটে যায় তারাই কেবল জানে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা কিংবা আবেদন কতটুকু। প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব। ডর
99.2
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
89.2 FM
শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরে। আমরা আবারও শোনা শুরু করছি ডর। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, নাবিলা, মিম, নাফি এবং আরিফকে নিয়ে আপনারা শুনছেন ডরের 94তম পর্ব। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর,
ও মাই গড, মানে আমি সিরিয়াসলি বলছি, আমার প্রথম দিকের যে ঘটনাগুলো শুনলাম শান্ত, আমি যদিও শুরু থেকে অনেকটা চুপচাপ ছিলাম, ঘটনাগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি জানি না কার কাছে কি রকম লেগেছে, আমার কাছে ভালো লেগেছে।
অন্যরকম মানে প্রথম যে গাড়ির যে গল্পটা, যে গাড়ি চালাতে গিয়ে এরকম টাইপের সিচুয়েশন কেউ ফেস করে, ব্যাপারটা আসলে অন্যরকম ছিল।
তো যাই হোক,
এবার তো হচ্ছে আমার আর তোমার পালা। আমাদেরকে এবার বলতে হবে যে আমরা কেন আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, এবং অনেকে এরই মধ্যে আকার ইঙ্গিতে অফ দ্য রেকর্ড আমাদেরকে বলেছেন কখন ভাইয়া আপনাদের ঘটনাটা কখন বলবেন। তো সেই ঘটনার দিকে আমরা এবার যেতে চাই। আসলে এই বাসাটার এই সুন্দর একটা ছাদে আপনাদেরকে নিয়ে আসার যথেষ্ট কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই ছাদটা এখন যতটা সুন্দর দেখাচ্ছে না, একটা সময় পরে অর্থাৎ একটা রাতের নির্দিষ্ট সময় পরে এই ছাদটার অতটা সুন্দর নাকি থাকে না এখানকার কিছু কিছু বাসিন্দাদের মতে, যদি অনেকে এটা আবার মানতে নারাজ।
আসলে পুরো বিষয়টা হচ্ছে এমন না যে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এমন কিছু অতিপ্রাকৃত জিনিস এখানে দেখা দেয় যেটা আসলে যে কোনো মানুষের চোখে অস্বাভাবিক মনে হয়।
রাইট, এবং সেই অতিপ্রাকৃতিক জিনিসগুলো আসলে কাউকে কাউকে এই বিল্ডিং এর বাসিন্দা রয়েছে কাউকে কাউকে এমন মাত্রায় ভয় পাইয়ে দিয়েছে যে তারা অনেকদিন হয়ে গেছে যে
ছাদেই আসে,
রাতের বেলা কি দিনের বেলা ছাদের চেহারা কি জিনিস তারা বলতে পারে না। তারা তাদেরকে আমরা চেষ্টা করেছিলাম মানে একটু ছাদে আনার জন্য,
অন্তত আজকে রাতটাতে আমাদের সাথে থাকার জন্য,
কিন্তু কোনোভাবেই রাজি করানো যায়নি। আসলে এই ক্ষেত্রে আমি মনে করি তাদের ডিসিশনটাই ঠিক আছে, জোর করে এই কাজগুলো না করানোই বেটার, তাহলে মনের উপর অনেক ধরনের প্রেশার পড়তে পারে
আর অতিরিক্ত কোনো কিছু কখনোই ভালো ফলাফল নিয়ে আসে না।
আচ্ছা শান্ত, অনেক তো কথা বললাম, এবার মূল ঘটনার কথা বলি। শুরুতে যেই ঘটনাটা এখানে প্রথম ঘটেছিল একটা ভালো ঘটনা ছিল আমার দৃষ্টিতে, এটা যদিও এটাও অনেকের কাছে না, এটা যার চোখের সামনে পড়বে তার জন্য একটু ভয়ের মনে হতে পারে। শুরুতে নাকি এই ছাদটাতে দেখা যেত যে রাতের বেলাতে অনেক সময় দুইটা তিনটার দিকে এরকম যদি কেউ আসতো এই সময়, তো অনেকেই নাকি দেখেছে যে বাগানটার পাশের যে জায়গাটা আছে এখানে নামাজ পড়ছে লোকজন। সো এটা
একদিক থেকে ভালো হলেও অন্যদিক থেকে চিন্তা করে দেখো, তুমি হঠাৎ করে একটা জায়গায় গেলে এবং তুমি জানো সেখানে কেউ থাকার কথা না, হঠাৎ করে তোমার চোখের সামনে ভেসে আসো যে কেউ একজন নামাজ পড়ছে, ব্যাপারটা কিন্তু আসলেই ভয়ঙ্কর।
এবং সেখানে এটা কোনো সাধারণ মানুষ না, এই বিল্ডিং এর কেউ পড়ছে না, এবং চোখের মুহূর্তের মধ্যে আবার উধাও হয়ে যাচ্ছে, মানে এটা আসলে তখন আর বিষয়টা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক, শুরুতে এই ধরনের ঘটনা দিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত। তো তারপরে দেখা গেছে আস্তে আস্তে এখানে আরো বিভিন্ন ধরনের জিনিস দেখা শুরু করে,
এবং একটা সময় পর দেখা যায় যে একটা বাচ্চাকে, তখন আর কাউকে নামাজ পড়ার বিষয়টা চলে আসে না, তখন দেখা যায় যে একটা বাচ্চা মেয়ে 8-10 বছরের ছাদের মধ্যে ঘুরে বেড়ায়, চারপাশে ঘুরে বেড়ায়, এবং রাত 2-3টার সময় যেই আসবে সেই মেয়েটাকে দেখে, এবং চোখে চোখে হওয়ার কিছুক্ষণ পর, মানে এমনও হয়েছে শুনেছি আমি, মানে কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম শুনুন, যে চোখে চোখে হওয়ার পরই হচ্ছে কিছুক্ষণ পর মেয়েটা নাই হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ একজন একজনের দিকে তাকিয়ে থাকে। মানে বিষয়টা তুমি একটু চিন্তা করে দেখো।
এবং আরেকটা বিষয় শান্ত তুমি মানে মিস করে গেছো, যারাই ওই মেয়েটাকে দেখেছে তাদের পরদিনই কিছু না কিছু ঝামেলা হয়েছে।
হ্যাঁ,
যারাই দেখেছে তারাই ঝামেলাতে পড়েছে, এবং অনেকে রাতের বেলা এসে খেলাধুলা করতে দেখেছে যার সাথে চোখাচোখি হয়ে গেছে, এরকম মনে হয় আমরা কম করে হলো 3-4 জনের সাথে কথা বলেছি।
এবং একটা সময় এই ছাদে ব্যাডমিন্টন খেলতো কিছু ছেলে মেয়ে, শীতের সময় তারাও দেখেছে যে পাশে বসে আছে, এবং হঠাৎ করে রাতের বেলা দেখে চমকে গেছে যে কি ব্যাপার, কাহিনীটা কি আসলে।
প্রথমে একদিনের ঘটনা একটা আছে যে এরকম একটা বাচ্চাকে দেখা গিয়েছিল, একটা ফ্যামিলি ওখানে বসে কথা বলছিল, বাচ্চাকে একটা দেখেছে, তো তাদের ধারণা ছিল যে হয়তো অন্য কোনো ফ্ল্যাটের আর একটা ফ্যামিলি আসছে, ওদের বাচ্চা হয়তো ওখানে খেলা করছে। তো ওরা না দীর্ঘ সময় দেখছে যে ওই বাচ্চাটা একইভাবে বসে আছে
এবং একইভাবে তাকিয়ে আছে।
তো এটা তাদের কাছে একটু উইয়ার্ড মনে হয়। তো ওই দম্পতিটা করেছে কি, একটু কাছে এগিয়ে গিয়েছে যে বাচ্চাটার কি প্রবলেমটা, কি হয়েছে, কোন ফ্ল্যাট থেকে এসছে কথা বলার জন্য। কিন্তু ওরা যেই এগিয়ে গিয়েছে এবং বাচ্চাটার সাথে কথা বলার চেষ্টা করেছে এবং তার চোখের দিকে তাকিয়েছে, এরপরই ওই দম্পতির চিৎকারে পুরো ফ্ল্যাটের মানুষ ছাদে চলে আসে, এবং এখানে এসে বাচ্চাটাকে একদম খুঁজে পাওয়া যায়নি, এবং এই দুজন দম্পতিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এই ছাদে।
এবং আরেকটা যে ব্যাপার দেখলাম যে এই ব্যাপারটা অনেক, মানে ইয়ে হয় না যে একটা ঘটনা ঘটলে পর যে ব্যাপারটা সবাই এটা নিয়ে চিন্তা করা শুরু করে, তো একটা পর্যায়ে কেউ একজন বললো যে এখানে এমনও হতে পারে যে এরকম একটা বাচ্চা মারা গেছে কোনো না কোনো ভাবে, অতৃপ্ত কোনো আত্মা হয়তো এখানে ঘুরে বেড়ায়। মানে আসলে তো ওইভাবে কি হয়েছিল বাচ্চার সাথে বা আদৌ বাচ্চাটা কি, সেটা তো কেউ বলতে পারে না, কেউ বলতে পারার কথাও না
জানানো। এবং শুধু যে বাচ্চাটাই দেখা গেছে বিষয়টা কিন্তু এরকম না, এবং আমরা শুনেছি যে আরো অন্যান্য অনেক বাসিন্দা আছে যারা আরো বিভিন্ন জিনিসের অস্তিত্ব টের পেয়েছে। কেউ কেউ এমনও বলেছে যে এখানে এসে তারা রেলিং এর মধ্যে কাউকে বসে থাকতে দেখেছে, যার ফলে ভয়ে অনেকেই এরপরে আর ছাদে ওই সময় আসা বন্ধ করে দিয়েছে।
সবকিছু মিলিয়ে পুরো ব্যাপারটা এরকম মানে এতটা ভয়ঙ্কর হয়ে গেছে যে এই বাসার ছাদ মানেই হচ্ছে।
এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে শুধু ছাদ না, এই ছাদের নিচে মানে জাস্ট ইমিডিয়েট নিচে যে ফ্লোরটা আছে, দুটো ফ্ল্যাট আছে যেই ফ্ল্যাটের ভাড়াটিয়ারা মানে থাকতে স্বচ্ছন্দ বোধ মানে স্বচ্ছন্দ বোধ করে না এই ফ্ল্যাট দুটোতে থাকতে, কারণ হচ্ছে ঠিক তাদের উপরেই ছাদটা। এবং ওনাদের অবজেকশন হচ্ছে যে ওনারা রাতের বেলা বিভিন্ন ধরনের সাউন্ড এই ছাদ থেকে শুনতে পায়, এবং যে বারান্দাটা আছে বারান্দা থেকে কিন্তু ছাদের একটা কর্নার একদম দেখা যায়, মানে ছাদের একটা কর্নারে এসে দাঁড়ালে এই বারান্দাটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে। এবং একজনের ভাষ্য অনুযায়ী যে এই কর্নারের যে বারান্দাটা আছে বারান্দাতে একজন বসেছিল, এবং আনমনে বসে থাকে না অনেক সময়, রাতের বেলা গভীর রাতে কোন ঘুম আসছিল না বসেছিল, তো তার যখন চোখ ছাদের উপরে যখন কর্নার কোনাকোনি ভাবে কিন্তু ছাদের অংশটা দেখা যায়, যখনই কোনার চোখ গেছে উনি দেখতে পেয়েছে যে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে, এবং সাথে সাথে মানে চিৎকার করে ঘরের ভেতরে চলে এসেছে, কারণ যে চাহনিটা সেই চাহনিটা কোন স্বাভাবিক মানুষের ছিল না, এবং যে মানুষের আকৃতিটা উনি দেখেছিল এটা এই ফ্ল্যাটের কোনো মানুষের আকৃতি না ওনার ভাষ্য মতে। এবং এরপরে কিন্তু ওই লোকটা ওই ফ্যামিলিটা এই নিচের ফ্ল্যাটটা ছেড়ে চলে গেছে, এখন যে ফ্যামিলিটা আছে তারা এই বারান্দাটা একটা নির্দিষ্ট সময় পরে আর ব্যবহার করে না, এবং এক সাইডে কিন্তু পর্দাও টানিয়ে রেখেছে,
কোনো কারণ ছাড়া বারান্দাতে
আসেও না, এবং যাতে এই পাশটা দিয়ে কোনো ধরনের কন্ট্যাক্ট না হয় সেই জন্য পর্দা টানিয়ে রেখেছে। সো এবার চিন্তা করে দেখুন, একটা বারান্দা যেখানে একটা মানে ঢাকা শহরে কেউ বাসা ভাড়া নিতে গেলে আগেই চিন্তা করে আগে জিজ্ঞেস করে বারান্দা আছে কি, আর সেই জায়গায় এত সুন্দর একটা বারান্দা থাকার পরে ব্যবহারই করছে।
এবং আমার খুব ইচ্ছে করছে যে এই বাড়িটা যদি দেখানো যেত, যদি এই বাড়ির যে মালিক রয়েছে উনি যদি পারমিশন দিত, মানে অদ্ভুত একটা ব্যাপার কিন্তু হতো।
এটা আসলে
সুন্দর একটা বাড়িতে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে,
আসলে ঘটে এরকম অনেক কিছুই ঘটে যেটা আসলে কল্পনা করা যায় না, কিন্তু তারপরও এই ধরনের ঘটনা ঘটে।
এবং এখন আমার একটু কেমন যেন লাগছে যে যে জায়গাটাতে বসে আছি এই জায়গাটাতে এই ঘটনাগুলো ঘটে, কখন আমাদের চোখে কি পড়ে যায়।
আই থিঙ্ক তুমি বলতে চাইছো যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে।
হ্যাঁ
তো ওকে, আসলেই অনেক রাত হয়ে গেছে, সো আমাদের এখন
বিশ্বাস করবে না শুভন, আমার এবার একটু কেমন যেন মনে হচ্ছে আমার মানে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, কেন দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না, একটু পরপর কেমন জানি মানে হয় না কিছু কিছু জায়গাতে একটু অন্যরকম অনুভূতি হয় ঠিক সেরকম হচ্ছে।
ওকে আমরা তাহলে র‍্যাপ আপ করি, আমরা আসলে আজকের মতো এখান থেকে বিদায় নেব, এবং বিদায় নেওয়ার আগে আমরা শুধু একটা কথাই বলবো যে ডরের জার্নিতে যদি আপনারা যারাই অংশগ্রহণ করতে চান, যাদের এই ধরনের ঘটনা আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের যে ফোন নাম্বারটা বলা হয়ে থাকে সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন, এবং আপনার ঘটনা যদি ডরে প্রচারের যোগ্য হয় কোনো একটা ডরের জার্নিতে অবশ্যই আপনিও যুক্ত হয়ে যাবেন। সো আজকের মতো আমরা র‍্যাপ আপ করি, এবং কিছুক্ষণ পরেই সেহরিরও সময় হয়ে যাবে, সো অনেকেই অলরেডি ঘুমাতে যাবে।
হ্যাঁ
সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন আর শান্ত আবারও যোগ দিবে আপনাদের সাথে।
প্রিয় শ্রোতা, শেষ হল ডরের 94তম পর্ব। অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এই কঠিন রাতে আপনাদের সবার জন্য শুভকামনা করে আমি এবং আমার টিম মেম্বার লোবান, সুমন, শান্ত এবং একই সাথে যারা আজকে যোগ দিলেন তাদের পক্ষ থেকে শুভরাত্রি।